রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনে নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। পরিবারের ব্যাপারে নারীবাদের দৃষ্টিভঙ্গি। নারীবাদী আন্দোলন তার সূচনা লগ্ন থেকেই একেবারে মৌলিকভাবে যেসব বিষয়কে বিশ্বাস করে তাদের অগ্রযাত্রা শুরু করেছে, তার মধ্যে একটি হচ্ছে বিদ্রোহ, বিয়ে এবং পরিবার নামক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ। কারো কাছে বিয়ে এবং পরিবার হচ্ছে নিছক একটি সামাজিক প্রথা, কেউ কেউ বলে এগুলো হচ্ছে এক ধরনের প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন। কিন্তু মুসলিমদের কাছে বিয়ে এবং পরিবার এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত অনেক বিধানের অন্যতম গুরুত্বপূর্ণ কিছু বিধান। নারীবাদীরা মনে করেন বিয়ের মাধ্যমে একজন নারীর সকল স্বপ্ন সম্ভাবনা নাকি ধূলিসাৎ হয়ে যায়, বিয়ের মাধ্যমে নাকি একজন নারী তার আত্মপরিচয় হারিয়ে ফেলে, সে বাধ্য হয় স্বামীর পরিচয়ে পরিচিত হতে। যেমনটা দেখা যায় ইংরেজ রীতি এবং কলোনিয়াল আইনের কারণে অনেক নারী নিজের নামের শেষ অংশে তার স্বামীর নামের অংশটা জুড়ে দিত। রোকেয়া সাখাওয়াত হোসেন, সাখাওয়াত হোসেন ছিলেন রোকেয়ার স্বামীর নাম। আদি নারীবাদীদের অনেকেই বলতেন বিয়ের ব্যাপারটা আসলে এক প্রকার দাসত্ব ছাড়া আর কিছুই নয়, বিয়ের মাধ্যমে নাকি নারীকে বাধ্য করা হয় পুরুষের সম্পত্তিতে পরিণত হতে এবং দাসত্ব করতে, যেমনটা বলে থাকেন মার্কসিস্ট ফেমিনিস্ট বা মার্ক্সবাদী নারীবাদীরা। এরপর এই সকল কথার সমর্থনে তারা বলেন এই সমাজ পুরুষদেরকে যেসব অধিকার দিয়েছে নারীদেরকে সেই সব অধিকার দেয় না, তারা নারীদেরকে শোষিত করেছে, বঞ্চিত করেছে ইত্যাদি। মাইক্রোস্কোপ ছাড়া যেভাবে জীবাণু দেখা যায় না সেভাবে খালি চোখে এই সকল কথার ফাঁকফোকর ধরা যায় না। আপাতদৃষ্টিতে অনেকের কাছে মনে হতে পারে হয়তোবা ওরা ঠিকই বলছে, কিন্তু একটু মনোযোগের সাথে খেয়াল করলেই দেখবেন এবং তাদের রচিত বই পুস্তক কিংবা আলাপ আলোচনা নিয়মিত শুনলে আপনি বুঝতে পারবেন তাদের কথাগুলো একেবারেই ফাঁপা এবং অসার। নারীবাদীরা মূলত এক ধরনের আজগুবি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে। নারীবাদের সেই বিশ্বাস করা ষড়যন্ত্র তত্ত্বের নাম হচ্ছে পুরুষতন্ত্র বা প্যাট্রিয়ার্কি। ঐতিহাসিকভাবে একথা অবশ্যই সত্য, পৃথিবীর 99.99% সমাজে পুরুষরাই কর্তৃত্ব করে এসেছে। সামাজিক, ধর্মীয় এবং ঐতিহ্যগত কারণে পুরুষরাই ছিল কর্তৃত্বের আসনে। কিন্তু কেউ যদি বলেন শুধুমাত্র নারীদেরকে দমিয়ে রাখার জন্য, নারীদেরকে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত রাখার জন্য পুরুষরা ষড়যন্ত্র করে এই ধরনের পুরুষতন্ত্র প্রতিষ্ঠা করেছে, নারীদেরকে নিজের সম্পত্তিতে পরিণত করেছে, আর এভাবে পুরুষদের হাতে নাকি স্ত্রী জাতির বৈশ্বিক ঐতিহাসিক পরাজয় ঘটেছে, এই ধরনের কথা নেতিবাচক মানসিকতা এবং এক ধরনের আজগুবি ষড়যন্ত্র তত্ত্ব বা মিথ ছাড়া আর কিছুই নয়। কিন্তু এরপরেও এইসব ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে নারীবাদীরা সফল হয়েছে বিয়ে, পরিবার, সংসার, স্বামী এবং সন্তান এই প্রতিটি বিষয়কে প্রচুর পরিমাণে নেগেটিভ কন্ডিশনিং করতে। এই কারণে দেখা যায় আজকাল অনেক মেয়েরা বিয়ে, পরিবার, সন্তান, সংসার এই শব্দগুলো শুনলেই ক্ষেপে উঠেন, তেলে বেগুনে জ্বলে উঠেন। নারীবাদীদের কাছে সংসার হচ্ছে একটি বন্দিশালা, একটি জেলখানা, যেমনটা নারীবাদের অন্যতম পথিকৃৎ বেটি ফ্রিডেন লিখেছিলেন তার বইতে। তিনি লিখেছিলেন ফ্যামিলি ইজ এ কমফোর্টেবল কনসেন্ট্রেশন ক্যাম্প, পরিবার নাকি একটি আরামদায়ক বন্দিশালা। তাই নারীবাদ বলে গৃহিণী হিসেবে, সংসারী মা হিসেবে দায়িত্ব পালন করা এগুলো নাকি ছোট কাজ, ঘৃণ্য এবং নিচু কাজ, গৃহিণী নারীরা নাকি পরজীবী। তাই তারা নারীদেরকে শেখায় ক্যারিয়ার সব কিছুর উপরে, ক্যারিয়ার তোমার জীবনকে পরিপূর্ণতা দিবে, সফলতা দেবে, তোমাকে একটি পরিচিতি বা আইডেন্টিটি দিবে, স্বামী বা সন্তান দেখাশোনা করা তোমার দায়িত্ব বা জীবনের পরিপূর্ণতা হতে পারে না। সন্তানের ব্যাপারে তারা বলে সন্তান হচ্ছে নারীর উন্নতির পথে শেকল, উন্নতির পথে মাতৃত্ব নাকি একটি বিরাট বাধা, সন্তান জন্ম দেওয়া এটা নাকি একটি বর্বর কাজ, মাতৃত্ব ও সংসার জীবন মানেই নাকি দাসত্ব। সন্তান জন্ম দেওয়া বর্বর কাজ, ছোট কাজ, নিচু কাজ, সন্তান না নিয়ে ক্যারিয়ার নিয়ে পড়ে থাকা, এই সকল বিষয়গুলোর সাইড ইফেক্ট কত মারাত্মক হতে পারে সেই সম্পর্কে এই সিরিজে ইতিমধ্যেই আমরা কিছু কথা বলেছি। পৃথিবীর অনেক দেশে এখন জন্মহার নেগেটিভ, তরুণ প্রজন্মের মানুষের সংখ্যা কমে যাচ্ছে, বয়স্ক বৃদ্ধ নাগরিকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে নানা ধরনের সামাজিক সমস্যা দেখা দিচ্ছে, যার অন্যতম নিকৃষ্ট ভিকটিম হচ্ছে জাপান। নারীবাদ আরও বলে, স্বামী হচ্ছে পুরুষতন্ত্রের নিয়োগ করা দারোয়ান, সংসারে নিয়োগকৃত পুরুষতন্ত্রের প্রতিনিধি। আর পুরুষদের ব্যাপারে নারীবাদের ধারণা খুবই নেতিবাচক, পুরুষদেরকে তারা দেখে শত্রু হিসেবে। তাদের কাছে পুরুষ মানেই হচ্ছে নিপীড়ক আর নারী মানেই হচ্ছে নিপীড়িত। তারা মনে করে প্রচলিত জেন্ডার রোলের কারণে প্রতিটি নারীর মনে এই সমাজ কাঠামোর বিরুদ্ধে ক্ষোভ থাকা প্রয়োজন। প্রতিটি নারীর উচিত নিজেকে আরও যোগ্য মনে করা, তুমি আরও ভালো কিছু ডিজার্ভ করো, এই ধরনের মানসিকতা রাখা এবং প্রচলিত সমাজ কাঠামোর বিরুদ্ধে বিদ্রোহ করা। এভাবে নারীবাদ ম্যাস ইন্ডক্ট্রিনেশন করে নারীদেরকে বোঝায় যে তোমরা নির্যাতিত, তোমাদেরকে দমিয়ে রাখা হয়েছে। এই কারণে নারীবাদী চিন্তা চেতনায় প্রভাবিত হয়ে এক শ্রেণীর নারীরা মনে করে, আমাদের জন্য আমাদের জীবনে পুরুষদের কোনো প্রয়োজন নেই, পুরুষ মাত্রই খারাপ, পুরুষদেরকে কিছুতেই বিশ্বাস করা যায় না, পুরুষ মাত্রই অবিশ্বাসী, নিপীড়ক, ইডিয়ট ইত্যাদি। এর ফলশ্রুতিতে খুব স্বাভাবিকভাবেই জীবনের যে কোনো পর্যায়ে তারা পরিবারে থাকা পুরুষদের কোনো কর্তৃত্ব কিংবা তাদের অভিভাবকত্ব মানতে চায় না। যদিও এখানে একটি আইরনি বা বৈপরীত্য দেখা যায়, সেটা হচ্ছে যে পরিবারের কাঠামোর মধ্যে যদিও তারা পুরুষদের বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু এটা শুধুমাত্র পারিবারিক পরিমণ্ডলে সীমাবদ্ধ। অফিসে বা কর্মক্ষেত্রে পুরুষ বস কিংবা নিয়োগকর্তার আনুগত্য করতে তারা কোনো সমস্যা অনুভব করে না, শুধুমাত্র পরিবারের স্বামী, পিতা কিংবা ভাইয়ের আনুগত্য করতে তারা নারাজ। নারীবাদ নারীদের মধ্যে সফল হয়েছে স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিকতা বা নার্সিসিস্টিক মানসিকতা তৈরি করতে। তারা নারীদেরকে বলছে, তোমাদের কিছু মি টাইম লাগবে, শুধুমাত্র স্বামী সন্তান আর সংসার নিয়ে পড়ে থাকলেই হবে না, নিজের মতো করে তোমাদের কিছুটা সময় লাগবে, নিজেকে সময় দিতে হবে। এসবের ফলশ্রুতিতে অনেক মেয়েদেরকে আজকাল এই কথা বলতে শোনা যায়। তারা বলে, আমি বাবা এভাবেই একা একা অনেক ভালো আছি, কোনো দিন বিয়ে করবো না, ক্যারিয়ার করব, টাকা পয়সা কামাই করব, বিশ্বভ্রমণ করব, আর এভাবেই আমি সুখে থাকব, এটাই হচ্ছে আমার নারীত্বের পূর্ণতা। যেহেতু নারীবাদ পরিবার এবং সংসার জীবনকে দেখে পুরুষতন্ত্রের তৈরি করা কাঠামো এবং পুরুষতন্ত্রের জুলুমের মূল কেন্দ্র হিসেবে, এই কারণে তারা পরিবার কাঠামোকে ধ্বংস করতে চায়। এটা হচ্ছে নারীবাদের অন্যতম প্রধান একটি লক্ষ্য। যারা মনে করে থাকে নারীবাদ মানেই হচ্ছে নারী আর পুরুষের মধ্যে নিছক সমান অধিকার, সমতা, ইকুয়ালিটি, কিংবা যারা মনে করেন নারীবাদ হচ্ছে নারীদেরকে স্বাধীন স্বনির্ভর তৈরি করার একটি সামাজিক আন্দোলন, অর্থনৈতিক মুক্তি দেবে তাদেরকে, তাদেরকে কামে রোজগারের পথ উন্মুক্ত করে দেবে, এভাবে নারীরা নাকি স্বাবলম্বী হবে, তারা এখনও একটি ভুলের মধ্যেই আছেন। বব লুইসের সেই বইয়ের কথা আমরা স্মরণ করতে পারি, যেই বইয়ের শিরোনাম ছিল, তিনি লিখেছিলেন ফেমিনিজম সম্পর্কে, ইট ওয়াজ নেভার অ্যাবাউট ইকুয়ালিটি। সমতা প্রতিষ্ঠা করা, এটাই নারীবাদের একমাত্র লক্ষ্য নয়। নারীবাদের মধ্যে যারা উগ্রধারায় তারা পুরুষদেরকে শত্রু হিসেবে দেখে। নারীবাদের মধ্যে বিভিন্ন দল, উপদল, শাখার প্রশাখা, ধারা রয়েছে, কিন্তু সেই সকল বিভক্তি নির্বিশেষে, সংজ্ঞা নির্বিশেষে, অর্থাৎ একজন নারী নারীবাদের যেই শাখায় অনুসরণ করুক না কেন, নারীবাদের ডিজাইন করা জীবনে একজন নারীকে যেই অপশন বেছে নিতে বাধ্য করা হয়, সেটা হচ্ছে নারীর জীবনে মাতৃত্ব এবং সংসার জীবনের জন্য কোনো স্পেস থাকবে না। নারীর জীবন থেকে মাতৃত্ব এবং সংসার জীবন কেড়ে নিয়েছে নারীবাদ, বিনিময়ে উপহার দিয়েছে কথিত ক্যারিয়ার বা টাকা পয়সা কামাই করার কিছু রাস্তা, আর নারীদেরকে বলছে এটাই হচ্ছে তোমার সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষা। বিশ্বব্যাপী নারীবাদী আন্দোলনের উত্থানের আগে নারীদের জীবন কেমন ছিল এবং নারীবাদী উত্থানের পরে পারিবারিক জীবনে নারীর ভূমিকা কতটুকু পরিবর্তন হয়েছে, পারিবারিক কাঠামোর কতটা পরিবর্তন হয়েছে, সেই আলোচনার দিকে আমরা একটু পরেই প্রবেশ করতে যাচ্ছি। তার আগে আরও কয়েকটি বিষয় জেনে নেওয়া প্রয়োজন, যার মাধ্যমে আমরা আশা করি বুঝতে পারব যে নারীবাদী আন্দোলন কীভাবে নারীদের মর্যাদাকে আরও অবমাননা ঘটিয়েছে। নারীবাদী আন্দোলনের উত্থানের আগে বিশ্বব্যাপী নারীরা ছিল সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে পুরুষদের সুরক্ষা বলয়ের অধীনে, পুরুষদের কর্তৃত্ব এবং অভিভাবকত্বের অধীনে, যত্নের অধীনে। আর যেহেতু নারীবাদ পুরুষদেরকে দেখে তাদের শত্রু হিসেবে, সেই কারণে নারীবাদ মনে করল নারীদের উপরে থাকা পুরুষদের এই সুরক্ষা বলয়ের কোনো প্রয়োজন নেই, পুরুষদের এই ক্ষমতা কমানো প্রয়োজন। এ কারণে প্রতিটি পরিবারে তারা পুরুষ অভিভাবকদের ক্ষমতা এবং কর্তৃত্ব কমানোর কর্মসূচি গ্রহণ করল। এই জন্য আমরা দেখতে পাই মডার্নিজমের প্রভাবে বর্তমানে প্রতিটি পরিবারে বাবাদেরকে দেখানো হচ্ছে ইডিয়ট হিসেবে, বোকা হিসেবে। প্রতিটি পরিবারে কর্তৃত্বের স্থান থেকে বাবাদের ক্ষমতা খর্ব করা হয়েছে এবং বৃদ্ধি করা হয়েছে কথিত নারী ক্ষমতায়ন। পিতা কিংবা স্বামী বা পরিবারের যিনি পুরুষ অভিভাবক থাকেন তার অভিভাবকত্বকে সরিয়ে দিয়ে নারীকে নির্ভরশীল বানানো হয়েছে রাষ্ট্রের উপরে। তোমার জন্য কোনো পুরুষের দরকার নেই, রাষ্ট্রই তোমাকে সুন্দরভাবে দেখভাল করতে পারবে। 2008 সালে বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে দ্য লাইফ অফ জুলিয়া সে বিজ্ঞাপনের কথা আমরা স্মরণ করতে পারি, যেখানে দেখানো হচ্ছিল জুলিয়ার জীবনের বিভিন্ন অংশ, কিন্তু সেই জীবনে পুরুষদের কোনো ভূমিকা নেই, জুলিয়ার স্বামীর কোনো প্রয়োজন নেই। জুলিয়া একজন সিঙ্গেল মাম, সে এভাবেই ভালো আছে রাষ্ট্রের বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে। এই রাষ্ট্র এটা মানে কি? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাষ্ট্রের বিভিন্ন সংজ্ঞা থাকতে পারে, কিন্তু সেই জটিলতায় না গিয়ে আমরা সহজভাবে চিন্তা করতে পারি। রাষ্ট্র মানে হচ্ছে একটি গ্রুপ অফ পিপল বা একটি মানুষের গোষ্ঠী, যারা নির্দিষ্ট আইন কানুন এবং আদর্শের ভিত্তিতে একটি দেশ, সমাজ এবং জাতিকে পরিচালনা করে। সেই ক্ষুদ্র গোষ্ঠী বা গ্রুপ অফ পিপল, তাদের হাতে ক্ষমতা থাকে এবং এর ফলে তারা ক্ষুদ্র গোষ্ঠী হয়েও দেশ, সমাজ এবং জাতির অধিকাংশ মানুষকে পরিচালনা করার সক্ষমতা রাখে। পুঁজিবাদী রাষ্ট্রে ব্যবসায়ী এবং কর্পোরেশনের ভূমিকা ব্যাপক। পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র, এই বিতর্কে না গিয়েও আমরা বলতে পারি পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই কিছু গ্রুপ অফ পিপল থাকে যারা আইন কানুন তৈরি করে, ক্ষমতাবান থাকে এবং এই সুযোগে তারা বাকি মানুষদেরকে নিয়ন্ত্রণ করে। এভাবে সমাজে একটি শাসক শ্রেণী বনাম শাসিত শ্রেণী বা শোষিত শ্রেণী, এই ধরনের বিভাজন রেখা তৈরি হয়। এই ক্ষেত্রে সেই গ্রুপ অফ পিপল যদি নিজেরাই স্বাধীনভাবে আইনকানুন তৈরি করতে থাকে, অর্থাৎ যদি তারা মানবরচিত আইনের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করে পরিচালনা করে, তাহলে কার্যত তাদেরকে থামানোর কোনো জায়গা থাকে না, কারণ তারা স্বাধীনভাবে যেটা ইচ্ছা সেটাকেই আইনে বৈধতা দিতে পারে, যেটা ইচ্ছা সেটাকেই অবৈধ ঘোষণা করে দিতে পারে। এর বিপরীতে যেগুলো থিওক্রেটিক রাষ্ট্র বা ধর্মীয় রাষ্ট্র, অর্থাৎ আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছে যে ওহী পাঠিয়েছেন, সেই ওহীভিত্তিক রাষ্ট্র সেই শাসক শ্রেণীকে সফলভাবে নিয়ন্ত্রিত রাখে। কারণ থিওক্রেটিক রাষ্ট্রে সব কিছুর ঊর্ধ্বে ধর্মীয় বিধানকেই চূড়ান্ত কথা বলে মনে করা হয়, ফলে সেখানে চাইলেই মানুষ নিজের ইচ্ছামতো সব কিছুকে বৈধতা কিংবা অবৈধতা দিতে পারে না। এক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের বিপরীতে অন্যান্য ধর্মীয় রাষ্ট্রগুলোর একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। অন্যান্য ধর্মগুলো বাতিল ধর্ম, কাজেই সেখানে যারা ধর্মীয় যাজক শ্রেণী থাকে তারাও আবার নতুন করে মানুষের উপরে রব হয়ে বসে। তারাও তাদের ইচ্ছামতো যা খুশি সেটাকে বৈধতা দেয়, যা খুশি সেটাকে অবৈধতা প্রদান করে। কিন্তু ইসলামে কোনো পুরোহিততন্ত্র নেই। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আর কোনো নবী রাসূল পাঠাবেন না। আল্লাহ তাআলা এই ধর্মকে সংরক্ষণ করবেন যতদিন পর্যন্ত তিনি চাইবেন। কোরআন সংরক্ষিত রয়েছে এবং কোরআনের ব্যাখ্যা হাদিস সংরক্ষিত রয়েছে। কোরআন এবং হাদিসে যে সকল মূলনীতি উল্লেখ করা হয়েছে সেগুলোর বাইরে গিয়ে কেউ চাইলেই কোনো কিছুকে বৈধ কিংবা অবৈধ ঘোষণা করতে পারে না। সুতরাং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাদে অন্য যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় মানুষ হয়ে উঠে মানুষের উপরে চূড়ান্ত রব, যেমনটা ফেরাউন ঘোষণা করে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব। আর আমরা সিজদায় গিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ তাআলা তিনি হচ্ছেন আমাদের সর্বোচ্চ রব, তিনি মহাপবিত্র। পুঁজিবাদী রাষ্ট্রে ব্যবসায়ী এবং কর্পোরেশনের ভূমিকা ব্যাপক থাকে, তারাই রাষ্ট্রীয় বিভিন্ন পলিসি নির্ধারণ করে দেয়, সেগুলোকে নিয়ন্ত্রণ করে। অনেকেই বলে থাকেন এই ব্যবসায়ী শ্রেণী অর্থাৎ কর্পোরেশনগুলো সারা বিশ্বের মানুষদেরকে অর্থাৎ পুরো মানব জাতিকে নিজেদের গোলাম বা দাসে পরিণত করার জন্য যে সকল আদর্শকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তার মধ্যে ফেমিনিজম অন্যতম। তারাই নারীবাদী মডেলের অন্যতম পৃষ্ঠপোষক। নারীবাদী আন্দোলন শুরু থেকেই এই কর্পোরেশনগুলোর সমর্থন পুষ্ট হয়ে এসেছে। এই কর্পোরেশনগুলোর সাথে একযোগে কাজ করছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, আরও কাজ করছে কলেজ বিশ্ববিদ্যালয়ের উইমেন স্টাডিজ ডিপার্টমেন্টগুলো, আর তাদের প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করছে প্রচলিত মিডিয়া, পত্রপত্রিকা, বই পুস্তক, সাহিত্য, কমার্শিয়াল নিউজ, বিজ্ঞাপন, ম্যাগাজিন, মিউজিক, মুভি, টিভি, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নারীবাদী চিন্তা চেতনাকে তারা ছড়িয়ে দিচ্ছে সবখানে। এভাবে বিশ্বব্যাপী মাত্র 50 থেকে 60 বছরের মধ্যে নারীবাদী আন্দোলন ব্যাপক প্রচার প্রসার পেয়েছে। এভাবে নারীদের চিন্তা চেতনা এবং জীবনযাত্রায় যে সকল পরিবর্তন এসেছে তার ফলে আমরা দেখতে পাই নারীরা তাদের সহজাত সৃষ্টিগত যে বৈশিষ্ট্য, কেয়ারিং এবং লাভিং ভূমিকা থেকে সরে এসে দিন দিন আরও বেশি পুরুষালী স্বভাবের হয়ে উঠছে। ট্রেডিশনাল ফ্যামিলি কাঠামোতে নারী এবং পুরুষ অর্থাৎ স্বামী এবং স্ত্রীর পারস্পরিক নির্ভরশীলতাই ছিল সেই ফ্যামিলি কাঠামোর সবচেয়ে মজবুত বন্ধন। বিয়ের মাধ্যমে একজন নারী নিজেকে সঁপে দিত তার স্বামীর কাছে। স্বামী এবং স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ থাকত। নারী স্ত্রী হিসেবে স্বামীর সংসারের প্রতিটি বিষয় দেখাশোনা করত, সন্তানদেরকে মানুষ করত, তাদেরকে সফলভাবে বড় করার মাধ্যমেই নিজের সফলতা এবং জীবনের পরিতৃপ্তি অনুভব করত। অপরদিকে স্বামী তার স্ত্রীর এই ভূমিকাকে মূল্যায়ন করত ঘরের বাইরে কঠিন পরিশ্রমের কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে অর্থ রোজগার করার মাধ্যমে। এভাবে সংসারে সে অর্থনৈতিক অবদান রাখত। স্বামী এবং স্ত্রী প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে একে অন্যের প্রতি কমপ্লিমেন্টারি রোল বা পরিপূরক ভূমিকা পালন করত। তাদের কেউই কারো মতো সেম হওয়া প্রয়োজন ছিল না। আর বর্তমানে ইকুয়ালিটি শব্দের অর্থ হয়েছে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের সেম কাজ করবে। পরিপূরক ভূমিকাকে বা কমপ্লিমেন্টারি রোলকে দিন দিন আরও কমিয়ে দেওয়া হয়েছে। কাজেই পূর্বের সেই মডেলকে নারীবাদ প্রত্যাখ্যান করে এবং তারা বলে সেটা হচ্ছে ওল্ড ফ্যাশন। পুরুষ নাকি নারীদেরকে নিপীড়ন করার জন্য সেই মডেলের উদ্ভব ঘটিয়েছে, অথচ সেই কমপ্লিমেন্টারি রোল বা পরিপূরক ভূমিকা পালন করা সেটাই ছিল নারী এবং পুরুষের স্বাভাবিক প্রকৃতির সাথে সবচেয়ে বেশি সঙ্গতিপূর্ণ। নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী যদি একে অন্যের উপরে নির্ভরশীল না হয় তাহলে তাদের মধ্যে বন্ধন এবং পারস্পরিক সম্পর্ক তৈরি হবে কিসের ভিত্তিতে? নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সত্যিকারের ভালোবাসা তৈরি হয় পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে, অর্থাৎ একে অন্যের প্রতি সহায়ক ভূমিকা পালনের মাধ্যমে। বিয়ের মধ্যে যৌনতা এটি অবশ্যই একটি বিরাট বিষয়, তবে এটাই একমাত্র বিষয় নয়। স্বামী স্ত্রী পরস্পরের প্রতি অবদান এগুলো দিন দিন বড় হতে থাকে। যে যত বেশি অন্যের প্রতি স্যাক্রিফাইস করে তাদেরকেই আমরা তত বেশি ভালোবাসি। একটি বৈবাহিক সম্পর্কে শুরুতে থাকে মাওয়াদ্দা এবং পরের অংশে থাকে রহমা। শুরুতে থাকে ভালোবাসা এবং পরের অংশে থাকে রহমত। এভাবেই স্বামী স্ত্রী পরস্পরের কাছ থেকে সাকিনা বা প্রশান্তি লাভ করে থাকেন। এর বিপরীতে আজকাল যে ধরনের মডার্ন ফ্যামিলি স্ট্রাকচার গড়ে উঠেছে, সেখানে একজন স্ত্রী তার স্বামীকে কী অফার করতে পারে পারিবারিক জীবনে? শুধুই যৌনতা? কিন্তু এজন্য তো বর্তমানে অনেকে বিয়েকে জরুরি বলেও মনে করছে না। পশ্চিমে সৃষ্টি হওয়া সেই যৌন বিকৃতি আন্দোলন বা সেক্সুয়াল রেভুলেশন এবং এর প্রভাবে বিশ্বব্যাপী নারী পুরুষের যে ফ্রি মিক্সিং বা অবাধ মেলামেশার বিস্তার ঘটেছে, যৌন অবক্ষয় ঘটেছে, সেখানে যৌনতার জন্য বিয়েকে আর তেমন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে না। এমনকি প্রাচ্যের দেশগুলোকে, যেই দেশগুলোকে রক্ষণশীল বলে মনে করা হতো, সেখানেও স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আমরা অহরহ দেখতে পাচ্ছি ছেলে মেয়ে একে অন্যের সাথে কীভাবে দেদারসে ঘুরে বেড়াচ্ছে এবং নানা রকমের গুনাহের সম্পর্কে জড়িয়ে পড়ছে। এছাড়া বিয়ের পর একজন স্ত্রীর কাছ থেকে স্বামী যদি শুধুমাত্র যৌনতা ছাড়া আর কিছুই না পায়, তাহলে তো অবশ্যই সে তার স্ত্রী বা নারীকে শুধুমাত্র সেক্সুয়াল অবজেক্ট বা ভোগ্যবস্তু, একটি মাংসপিণ্ড হিসেবেই দেখবে, যেটা হয়ে আসছে আজকাল অহরহ। কাজে এখানে আমরা প্রশ্ন করতেই পারি, এই যদি হয় পরিবারে নারী পুরুষের পারস্পরিক নির্ভরশীলতার একমাত্র জায়গা, তাহলে পুরুষের দৃষ্টিতে নারীর মর্যাদা বৃদ্ধি পেল নাকি কমল? এই যৌনতা ছাড়া মডার্ন ফ্যামিলি স্ট্রাকচারে একজন স্ত্রী তার স্বামীকে আর কোন বিষয়টা অফার করতে পারে পারিবারিক জীবনে? কিছু বাড়তি ইনকাম, কিছু বাড়তি টাকা? বাস্তবতা হচ্ছে অতীতে একজন পুরুষের ইনকাম দিয়ে পুরো পরিবার চলত, সেখানে এখন স্বামী স্ত্রী দুজন মিলে ইনকাম করেও চলতে পারছে না। এছাড়া ঘরের নারীকে বাইরে পাঠিয়ে দেওয়ার কারণে সেই কাজগুলো করানোর জন্য আরও বাড়তি অর্থ গুনতে হচ্ছে। বাইরে থেকে মানুষ নিয়ে এসে ঘরের কাজ করাতে হচ্ছে, সন্তানদেরকে দেখাশোনা করার জন্য ডে কেয়ার সেন্টার কিংবা প্রি স্কুল অথবা টিউটর নিয়ে এসে সেখানেও বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে। ঘরের নারীকে বাইরে পাঠিয়ে দেওয়ার কারণে রান্নাবান্না থেকে শুরু করে কাপড় ধোয়া পর্যন্ত সংসারের খুঁটিনাটি প্রতিটি কাজে অর্থ খরচ করতে হচ্ছে। এভাবে আয় এবং ব্যয়ের হিসাব মিলিয়ে দেখলে দেখা যায়, ঘরের নারীকে বাইরে পাঠিয়ে দেওয়ার পর কার্যত খুব বেশি বাড়তি অর্থ রোজগার করা যাচ্ছে না, কিংবা যে স্যাক্রিফাইস এবং পরিশ্রমের বিনিময়ে সামান্য কিছু পয়সা মিলছে সেটাও খুব একটা উপভোগ্য কোনো কিছু নয়। আর যে নারী বাইরে গিয়ে পরিশ্রম করছেন, পুরুষের মতো 60 বছর বয়স পর্যন্ত প্রতিদিন 9টা থেকে 5টা পর্যন্ত 8 ঘন্টা জব করছেন, তাদের জীবন হয়ে উঠেছে ক্লান্তি এবং স্ট্রেসে ভরপুর। সুতরাং স্বামী স্ত্রীর পারস্পরিক নির্ভরশীলতা ভিত্তিক ট্র্যাডিশনাল ফ্যামিলি স্ট্রাকচার ধ্বংস করে দিয়ে সেখানে বর্তমানে স্বামী এবং স্ত্রী দুজনেই দুজনের মতো একেবারে সেম, যেটাকে ইকুয়ালিটি বলা হচ্ছে, সেই ধরনের মডার্ন ফ্যামিলি স্ট্রাকচার গড়ে ওঠার কারণে নারী এবং পুরুষের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বলে কিছু থাকছে না। যতটুকু সম্পর্ক এবং নির্ভরশীলতা অবশিষ্ট থাকছে সেটা হচ্ছে শুধুমাত্র যৌনতা ভিত্তিক এবং সংসারে কিছু বাড়তি টাকা পয়সা রোজগার করার ক্ষেত্রে। সুতরাং শুধুমাত্র সেক্স অবজেক্ট এবং পয়সা কামাই করার শ্রমিক হিসেবে নারীর ভূমিকা অবশিষ্ট রেখেছে এই নারীবাদী আন্দোলন। বলাই বাহুল্য, এভাবে নারীর মর্যাদার আরও অবমাননা ঘটেছে। নারীবাদ কীভাবে আমাদের পারিবারিক জীবনকে ধ্বংস করেছে, নারী পুরুষ উভয়ের পারিবারিক জীবনকে বিষিয়ে তুলেছে, এই বিষয়টি আরেকটু ভালোভাবে বুঝতে হলে দুইটি বিষয়ের মধ্যে তুলনামূলক চিত্র একেবারে ভালোভাবে মাথায় গেঁথে নেওয়া প্রয়োজন। সেই দুটি বিষয় হচ্ছে ট্র্যাডিশনাল ফ্যামিলি এবং মডার্ন ফ্যামিলির মধ্যে পার্থক্য কী। আরও সহজভাবে বললে, নারীবাদী আন্দোলনের উত্থানের আগে বিশ্বব্যাপী যেই ধরনের ট্র্যাডিশনাল ফ্যামিলি স্ট্রাকচার ছিল এবং নারীবাদী আন্দোলনের উত্থানের পরে যে ধরনের মডার্ন ফ্যামিলি স্ট্রাকচার সৃষ্টি হয়েছে, সেই দুই স্ট্রাকচারের মধ্যে পার্থক্যগুলো কী কী, এই বিষয়টি বোঝার জন্য আমরা 50 কিংবা 60 বছর আগে যেই ধরনের পারিবারিক কাঠামো ছিল, অর্থাৎ যেই সময়টাতে প্র্যাকটিক্যাল অর্থে কোনো নারীবাদ ছিল না, মাত্র দুই জেনারেশন আগের সেই সময় এবং বর্তমান সময় এর মধ্যে তুলনামূলক চিত্র উপস্থাপন করছি। একটি জেনারেশন মানে হচ্ছে 25 বছর আর দুইটি জেনারেশন মানে হচ্ছে 50 বছর। 50 বছর আগে নারীদের জীবন, পারিবারিক জীবন আর বর্তমানে নারীদের পারিবারিক জীবন কেমন। এক নম্বর পয়েন্ট হচ্ছে, যৌথ পরিবারের বদলে সৃষ্টি হয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলির বদলে সৃষ্টি হয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি, এবং কার্যত সেই নিউক্লিয়ার ফ্যামিলিরও খুব একটা অস্তিত্ব নেই, পারিবারিক জীবন বলে কোনো কিছু অবশিষ্ট নেই বর্তমানে মানুষের জীবনে। নারীবাদী আন্দোলনের উত্থানের আগে, অর্থাৎ মডার্নিজমের প্রভাবের আগে, মানুষ একই পরিবারের লোকজন একই এলাকায় বসবাস করত, একই পাড়া মহল্লায় বসবাস করত। মেয়েদের বিয়ে দেওয়া হলেও বিয়ে দেওয়া হতো কাছাকাছি আত্মীয়দের মধ্যে, অথবা অন্ততপক্ষে একই এলাকার লোকের মধ্যেই বিয়ে শাদী হয়ে যেত। ট্র্যাডিশনাল সমাজে আত্মীয়তার বন্ধন, গোষ্ঠীর বন্ধন, এটাই ছিল সব কিছুর ঊর্ধ্বে। এখনও বিভিন্ন পাহাড়ি উপজাতীয় এলাকায় এই গোষ্ঠীর বন্ধনকে, আত্মীয়তার সম্পর্ককে খুবই গুরুত্ব দেওয়া হয়। আমরা জানি ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলার অনেক সুফল আছে, বিপদ আপদে পরস্পরের সহযোগিতা পাওয়া যায়। ট্র্যাডিশনাল সেই ফ্যামিলি স্ট্রাকচারে সেখানে শুধুমাত্র পিতামাতা আর সন্তানের সমষ্টিতে পরিবার গঠিত হতো, বিষয়টা এমন নয়। বরং একই পরিবারে দেখা যেত সেখানে দাদা দাদি থেকে শুরু করে নাতি নাতনি পর্যন্ত থাকত। আর যেহেতু মডার্নিজমের আগে বর্তমানের মতো নারী পুরুষের এত দেরিতে বা বেশি বয়সে বিয়ে দেওয়া হতো না, তাই দেখা যেত একই পরিবারে চার পুরুষ পর্যন্ত বা চারটি জেনারেশন পর্যন্ত প্রজন্মের অস্তিত্ব থাকত, যাদেরকে আমরা সহজ বাংলায় বলি নাতির ঘরের পুঁতি। এমনকি এটাও দেখা যেত 30 বছর বয়সে একটি মেয়ে নানি হয়ে যেত। এর কারণ হচ্ছে বিশ্বব্যাপী মেয়েদের বিয়ে দেওয়া হতো সর্বোচ্চ 14 বছরের মধ্যে। 14 বছর বয়সে যখন একটি মেয়ে বিয়ে করল, এরপর সে যখন মা হবে এবং তার মেয়েকেও এই ধরনের 14 বছর বয়সের মধ্যে বিয়ে দিয়ে দেবে, কাজেই 30 থেকে 35 বছর বয়সের মধ্যে একজন মেয়ে নানি হয়ে যাবে, এটা ছিল খুবই স্বাভাবিক বিষয়। আর বর্তমানে দেখা যাচ্ছে 30 কিংবা 35 বছর বয়সের মধ্যে অনেক মেয়ে অবিবাহিত, তারা বিয়ে করছে এই বয়সে। অতীতের মতো সেই যৌথ ফ্যামিলি বর্তমানে আর দেখা যাচ্ছে না, কাজেই সন্তানরা বড় হচ্ছে চাচা মামা খালা ফুফু কিংবা তাদের অন্যান্য আত্মীয়দের সংস্পর্শ ছাড়াই। দাদা দাদি কিংবা নানা নানির সংস্পর্শ তারা পাচ্ছে না, বছরে হয়তো সর্বোচ্চ ঈদের দিনগুলোতে তাদের সাথে একত্রিত হতে পারছে। সন্তানরা অধিকাংশ আত্মীয় স্বজনের নামই জানে না, তাদের চেহারাই চিনে না। নারীবাদের উত্থানের পর মডার্নিজমের প্রভাবে সবখানে বিস্তার ঘটেছে নিউক্লিয়ার ফ্যামিলির। এইসব পরিবারের সদস্য সংখ্যা সাধারণত 4 জন, বাবা মা আর 2টি সন্তান। এরপর এই সন্তানরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তারা বিয়ে করে আলাদা বসবাস করতে শুরু করে। অবশ্য সন্তানের বিয়ে করা পর্যন্ত অপেক্ষা করতে হয় না, সন্তানদের পড়ালেখার সময় থেকেই দেখা যায় তারা পরিবার থেকে দূরে গিয়ে হল হোস্টেলে থেকে পড়াশোনা করছে। এরপর যখন চাকরি কিংবা কাজ জুটে, সেই কাজের কারণে আবার পৃথক স্থানে গিয়ে বসবাস করছে। এভাবে ছোট বয়স থেকে শুরু করে পরিবারের প্রত্যেককেই, ছেলে মেয়ে, শিশু কিংবা পিতামাতা প্রত্যেককেই দেখা যাচ্ছে জীবনের বড় একটা অংশ কাটাতে হচ্ছে পরিবারের বাইরে, এবং পারিবারিক পরিমণ্ডলের বাইরে গিয়ে এই ধরনের জীবন কাটাতেই আমরা অভ্যস্ত হয়ে উঠছি। কাজের প্রশ্ন করাই যেতে পারে, মডার্ন জীবনে পারিবারিক জীবন আসলে কোথায়, পারিবারিক জীবন বলতে কিছু আছে কি? স্বামী স্ত্রী বিয়ে করে একটি পরিবার গঠন করলেও তারা একসাথে বসবাস করতে লাগলো। এরপর দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনেই সকালে খুব ভোরে বের হয়ে যাচ্ছে এবং রাতে ক্লান্ত হয়ে ঘুমানো ছাড়া তাদের জীবনে আর কোনো কিছু নেই। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করছে, বাসায় এসে শুধুমাত্র ক্লান্ত হয়ে ঘুমানো। আর স্বামী স্ত্রী দুজনের কর্মক্ষেত্র যদি হয় ভিন্ন দুইটি জেলায়, তাহলে তো আর কথাই নেই, পরিবার কোথায় গেল? হয়তো সেই পরিবারে একটি বা দুইটি সন্তান আসলো, কয়েক বছর যেতে না যেতেই সেই সন্তানকে পাঠিয়ে দেওয়া হলো প্রি স্কুল সেন্টারে কিংবা ডে কেয়ার সেন্টারে। কাজেই সেই শিশুর কাছেও জন্মের কিছুদিন পর থেকেই পারিবারিক জীবন বলে আর কিছু থাকছে না। খুব ভাগ্যবান হলে রাতে শুধুমাত্র বাবা মার সাথে একসাথে ঘুমানো, এটাই হচ্ছে পারিবারিক জীবনের অবশিষ্ট অংশ। পারিবারিক নামক এই সামাজিক প্রতিষ্ঠানের এই যে ভাঙন, এই ভাঙন প্রথমে শুরু হয়েছে ইউরোপ আমেরিকার দেশগুলোতে এবং এরপর তা মহামারী এবং ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে প্রাচ্যের দেশগুলোতেও বা সারা পৃথিবীতে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সামাজিক ইউনিট হিসেবে পরিবার তার গুরুত্ব হারিয়েছে। ট্রেডিশনাল সমাজ ব্যবস্থায় পরিবার ছিল একটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট। সামাজিক এবং বস্তুগত যে কোনো প্রয়োজন এগুলো পরিবারের মধ্যেই মিটিয়ে ফেলা যেত। আর এখন যেহেতু জয়েন্ট ফ্যামিলি এক্সিস্ট করে না, নিউক্লিয়ার ফ্যামিলি যতটুকু আছে বা কার্যত সেটাও অনেক জায়গায় অস্তিত্ব নেই, কাজেই মানুষের যে কোনো সামাজিক কিংবা বস্তুগত প্রয়োজন পূরণের জন্য সমাধান খুঁজতে হয় পরিবারের বাইরে গিয়ে। মডার্নিজমের আগে অধিকাংশ মানুষ ছিল স্বাধীন পেশায় নিয়োজিত বা সেলফ এমপ্লয়েড। খুব কম সংখ্যক মানুষই অন্যের অধীনে কাজ করত। আর এখন অধিকাংশ মানুষ অন্যের অধীনে কাজ করে, চাকরি করে কিংবা জব করে বা অন্যান্য কাজ করে। সেলফ এমপ্লয়েড পেশায় কাজের সময়ের স্বাধীনতা ছিল, বিশ্রামের স্বাধীনতা ছিল। কিন্তু এখন অন্যের অধীনে কাজের ক্ষেত্রে কাজের সময় কর্মঘণ্টা নির্ধারিত, 9টা থেকে 5টা, সকাল থেকে সন্ধ্যা এবং সপ্তাহে কয়েকদিন ছুটি হবে সেটাও নির্ধারিত। ফলে মানুষের ব্যক্তিজীবনের স্বাধীনতা কমে এসেছে, মানুষের জীবন ছকে বাঁধা এবং সেই ছকের বাইরে কোনো কিছু করার স্বাধীনতা কমে এসেছে। মডার্নিজমের আগে ট্রেডিশনাল ফ্যামিলি ছিল সমাজের ইকোনমিক ইউনিট, কিন্তু আধুনিক ফ্যামিলিগুলো তা নয়। শিল্প বিপ্লব পূর্ব পৃথিবীতে পৃথিবী ছিল কৃষিভিত্তিক এবং কুটির শিল্প ভিত্তিক। এক একটি পরিবার ছিল এক একটি প্রোডাকশন মডেল। কৃষি কিংবা ক্ষুদ্র কুটির শিল্প সব কিছুই উৎপাদন করা হতো পারিবারিকভাবে, ফলে পরিবারগুলো ছিল এক একটি ইকোনমিক ইউনিট। দৈনন্দিন জীবনে মানুষের যা কিছু প্রয়োজন হতো সব কিছু পরিবারের লোকেরাই উৎপাদন করত। খাদ্যদ্রব্য, শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন তৈজসপত্র নিজেরাই তৈরি করার চেষ্টা করত। আর এখন সব কিছুর জন্য দৌড়াতে হচ্ছে দোকানে, মার্কেটে, অর্থাৎ কিছু ব্যবসায়ী বা পুঁজিবাদীদের তৈরি করা প্রতিষ্ঠানের পণ্য সংগ্রহের পেছনে। শুধুমাত্র তাই নয়, দৈনন্দিন গৃহস্থালী কাজগুলো, যেমন রান্নাবান্না করা, কাপড় ধোয়া কিংবা ঘরবাড়ি পরিষ্কার করা, সাজিয়ে গুছিয়ে রাখা, এই কাজগুলো যার যার কাজ পরিবারের লোকেরা নিজেরাই করত, কিন্তু এখন সেগুলোকে বাধ্য হয়ে আউটসোর্সিং করতে হচ্ছে। অর্থাৎ যেই কাজগুলো ঘরের মানুষের করার কথা সেই কাজ করাতে হচ্ছে বাইরের মানুষকে ঘরে নিয়ে এসে এবং টাকা পয়সা খরচ করে। কাপড় ধোয়ার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে লন্ড্রিতে, ঘরের খাবার রান্না করার জন্য বাইরে থেকে লোক ভাড়া করে আনতে হচ্ছে, এমনকি যে সকল সাধারণ খাবার ঘরেই তৈরি করা হতো সেগুলো পর্যন্ত এখন বিভিন্ন মাল মশলা শুদ্ধ বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে রেডিমেড খাবার। তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, পরিবারে, পারিবারিক জীবনে নারীদের ভূমিকার আমূল পরিবর্তন হয়েছে। মডার্নিজমের আগে, নারীবাদের আগে পৃথিবীর 99% সমাজে নারী পুরুষের জেন্ডার রোল নিয়ে কোনো কনফিউশন ছিল না। পুরুষেরা বাইরে কাজ করত, কামাই রোজগার করত, আর নারীরা ঘর, সংসার, পরিবার, সন্তান এগুলো দেখাশোনা করত। সংসারের বিভিন্ন কাজ, কুকিং, ক্লিনিং এগুলো মেয়েরা খুশি মনেই করত। যেহেতু জেন্ডার রোল নিয়ে কোনো কনফিউশন ছিল না, কাজেই নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী যার যেটা দায়িত্ব সেটা সে খুশি মনে পালন করত। রান্না করা কার দায়িত্ব এটা নিয়ে কোনো ঝগড়া লাগতো না। বর্তমানে কথিত নারীবাদী আন্দোলনের ফল হিসেবে সর্বত্র কথিত ইকুয়ালিটির ছোঁয়া লেগেছে। ফলে স্বামী তার কর্তৃত্বের অবস্থান হারিয়েছে, সে স্ত্রীকে আগের মতো আর কোনো কিছুর আদেশ করতে পারে না। তাদের সম্পর্ক হয়ে গেছে এখন 50-50 পার্টনারশিপ। সর্বোচ্চ কোনো কিছুর জন্য স্বামী হয়তো অনুরোধ করতে পারে, কিন্তু স্ত্রীর ভাবখানা এমন যে তোমার কথা আমি শুনবো নাকি সেটা পরে ভেবে দেখা যাবে। পরিবারে নারীদের ভূমিকা পরিবর্তনের ফলে সংসার এবং মাতৃত্বের বদলে নারীরা বেছে নিয়েছে টাকা কামাই করার রাস্তা বা কথিত ক্যারিয়ার। প্রথমে সংসার জীবনের বিষয়টা দেখা যাক। গৃহিণী এবং সংসারী নারী হওয়া, এই বিষয়টাকে আগের জেনারেশনের মেয়েরা আনন্দ চিত্তেই দেখত, এটাই ছিল তাদের জীবনের স্বাভাবিক অংশ। আর এখন মেয়েদেরকে বাধ্য করা হচ্ছে সংসার জীবন জাহান্নামে যাক, সংসার চুলায় যাক, সেগুলোকে কোরবানি দিয়ে টাকা পয়সা কামাই করার পথ বা ক্যারিয়ারকে বেছে নাও। এখনকার মেয়েরা কিছুতেই সংসারের সাধারণ কাজগুলো পর্যন্ত করতে চায় না। কিছু হলেই তারা তর্ক জুড়ে দেয় এবং বলতে থাকে, আমি কি তোমার কাজের মেয়ে নাকি? এখনকার মেয়েরা জানতে চায়, ইসলামের দৃষ্টিতে স্বামীর সেবা করা কি আমার জন্য বাধ্যতামূলক? আর স্বামীর খেদমত বলতে তারা শুধুমাত্র রান্নাবান্না করাটাকেই বুঝে থাকেন, কিন্তু সেখানেও তারা প্রশ্ন করেন, তারা জানতে চান, এই রান্নাবান্না করা কি একজন স্ত্রীর জন্য বাধ্যতামূলক? আর স্বামীর পিতামাতাকে খেদমত করা সেটা তো আরও অনেক দূরের বিষয়। মেয়েরা জানতে চায়, ইসলামের দৃষ্টিতে শ্বশুর শাশুড়ির সেবা করা কি আমার জন্য বাধ্যতামূলক? অথচ মাত্র 2 জেনারেশনের আগের মেয়েদের দিকে যদি আমরা তাকাই, নিছক মুরব্বী হিসেবে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে স্বামীর পিতামাতাকে তারা সহজে সম্মান করত, সহজে খেদমত করত। নিজের পিতামাতার সাথে খুব বেশি পার্থক্য করতো না। অথচ বর্তমানে এই বিষয়গুলো আশা করাও যেন অপরাধ। আগের জেনারেশনের মেয়েদেরকে খুব ছোটোবেলা থেকেই ঘরের সাধারণ কাজগুলো, সংসার জীবনে যেগুলো কাজ করতে হয় সেই কাজগুলো শেখানো হতো। হোম মেকিং, হাউস কিপিং, হোম ইকোনমিক্স, এই বিষয়গুলো শেখানো হতো। সংসারের কাজগুলো মেয়েদেরকে শেখানো হতো কারণ সবাই জানতো এই মেয়েটি সাবালিকা হলে কিছুদিনের মধ্যেই তার বিয়ে হয়ে যাবে, সে চলে যাবে স্বামীর সংসারে। সেখানে তার ঘাড়ে সংসারের এই দায়িত্বগুলো আসবে, কাজেই সেই নতুন পরিবেশে কিভাবে তাকে মানিয়ে নিতে হবে, কিভাবে অ্যাডজাস্টিং হতে হবে, সেগুলো শেখানো হতো। নম্রতা, ভদ্রতা, বিনয়, কোমলতা, মমতা, ভালোবাসা এবং মাতৃত্ব এবং ম্যাচিউরিটি, নারীদের সেই সকল সহজাত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তাদেরকে শেখানো হতো। কিন্তু এখনকার মেয়েরা বড় হচ্ছে শুধুমাত্র ক্যারিয়ারকে সামনে রেখে। আমি বড় হব, অমুক পেশা বেছে নেব, এই ধরনের টাকা পয়সা কামাই করব, আদর্শ স্ত্রী হব কিংবা আদর্শ মা হব, এই বিষয় কখনো তাদের জীবনের লক্ষ্য হিসেবে তারা নির্ধারণ করে না। তারা ভাবে স্ত্রী হওয়া এটা আর এমন কি কাজ, একজন পুরুষের সাথে বিয়ে হলেই তো আমি একজনের স্ত্রী হয়ে গেলাম। তারা ভাবে মা হওয়া এটা আবার এমন কি দায়িত্ব, বায়োলজিক্যালি সন্তান জন্ম দিলেই তো আমি একজন মা হয়ে গেলাম। এই ধরনের চিন্তা চেতনা থেকে এখনকার মেয়েদেরকে হোম মেকিং দূরে থাকুক, অন্ততপক্ষে রান্নার কাজটাও ঠিকঠাক মতো শেখানো হয় না। দেখা যাচ্ছে একজন ফুল টাইম গৃহিণী, সংসারী মা, কিন্তু নিজের মেয়েকে তিনি কখনও রান্নাবান্নার কাজ শেখাচ্ছেন না। কারণ মাত্র এক জেনারেশন আগে এখনকার মেয়েদের মায়েরা, যদিও বা তারা নিজেরা ছিলেন ফুল টাইম গৃহিণী, সংসারী নারী, কিন্তু সেই সময় থেকেই নারীবাদী আন্দোলনের উত্থান এবং ব্যাপক নেগেটিভ কন্ডিশনিংয়ের কারণে সংসারের কাজকে তারা সবসময় দেখেছেন নেতিবাচক কাজ হিসেবে। এভাবে সংসারী নারী হয়েও তারা ছিলেন ডোমেস্টিক ফেমিনিজমের শিকার। মাত্র দুই জেনারেশনের আগের মেয়েরা রান্না করাকে নিচু কাজ মনে করতো না, ছোট কাজ মনে করতো না। এখন তারা সংসার করার অর্থ ধরে নেয়, সংসার করা মানে হচ্ছে রান্নাঘরে গিয়ে থালা বাসন মাজা আর হাঁড়ি পাতিল ঠেলা, আমি বাবা এই কাজ করতে পারবো না। মাত্র দুই জেনারেশনের আগের মেয়েরা পরিবারের সবার প্রতি ভালোবাসা নিয়েই খেদমতের এই কাজগুলো করত। আর এখন যদি কোনো মেয়ে স্ট্যাটাস দেয় আমি আমার স্বামীর জন্য রান্না করতে ভালোবাসি, তাহলে দেখা যাবে সেখানে হাহা রিয়েক্টের বন্যা বয়ে গেছে, বান্ধবীরাই সেখানে তাকে নিয়ে নানা রকমের কটু মন্তব্য করছে, তাকে নিয়ে তামাশা করছে এবং বলছে তুমি একটা বোকা মেয়ে, তুমি পুরুষতন্ত্রের মগজ ধোলাইয়ের শিকার। মাত্র দুই জেনারেশনের আগের মেয়েদের কাছে মাতৃত্ব এবং সংসার এটাই ছিল নারীর জীবনের পূর্ণতা এবং এই সংসার জীবন এটাই ছিল নারীদের ক্যারিয়ার। কিন্তু এখনকার মেয়েদের কাছে টাকা পয়সা কামাই করা, সেই ক্যারিয়ার গঠনের আগে তো বিয়ের কথা চিন্তাই করা যায় না। এরপর আসুন সন্তানদের প্রসঙ্গে কিছু কথা বলা যাক। দুই জেনারেশনের আগের মেয়েরা কখনো এমনটা ভাবতো না যে সন্তান লালন পালন করলে, সন্তানকে বড় করার কাজে ব্যস্ত থাকলে আমি কোনো তুচ্ছ কাজ, ছোট কাজ বা নিচু কাজ করছি, এমনটা কেউ বলতেও না, ভাবতেও না। আর এখনকার মেয়েরা প্রশ্ন করে, সন্তানের কথা ভেবে মা কেন চাকরি ছাড়বে, বাবা কেন চাকরি ছাড়বে না, শুধু মা কেন স্যাক্রিফাইস করবে, সন্তান কি শুধুমাত্র মায়ের একার নাকি, আমারও আছে কিছু স্বপ্ন, আমারও আছে কিছু ছোট ছোট লক্ষ্য, এই ধরনের কথা বলাটা একটা ট্রেন্ড বা ফ্যাশন হয়ে গেছে। মাত্র দুই জেনারেশনের আগের মেয়েরা, মায়েরা তারা সরাসরি বলতো আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার সন্তান। আর এখনকার মেয়েরা মায়েরা তারা বলে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যারিয়ার। এখনকার সময়ে কোনো মা যদি সিদ্ধান্ত নেয় সন্তানের কথা ভেবে ক্যারিয়ার ছেড়ে দিবে, তাহলে তাকে নিয়ে কটু মন্তব্য করা লোকের কোনো অভাব হবে না, পত্রিকায় কলাম চলে আসবে, কর্মজীবী মা কেন নিজেকে অপরাধী মনে করবেন, সন্তানের কথা ভেবে মা কেন চাকরি ছাড়বেন, দিন শেষে 10-15-20 মিনিট কোয়ালিটি টাইম, আধা ঘন্টা সময় এতটুকু দিলেই তো হলো। আগের জেনারেশনের মেয়েরা সন্তানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবনকে নিঃশেষ করে দিত, আর এতেই অর্থাৎ সন্তানের প্রতিষ্ঠার মধ্যেই নিজের জীবনের সম্মান, মর্যাদা এবং সার্থকতা অনুভব করত, সফলতা অনুভব করত। আর এখনকার জেনারেশনের মেয়েরা সন্তানকে সময় দেওয়া, তাদেরকে আদর্শ মানুষ করা, তাদের আদব আখলাক সংশোধন করে দেওয়া কিংবা তাদেরকে পড়াশোনা করানো দূরে থাকুক, তাদেরকে ছেড়ে দিচ্ছে কাজের মেয়ের হাতে আর পড়াশোনার জন্য নিয়োগ করছে গৃহশিক্ষক, টিউটর কিংবা কোচিং সেন্টার। আর মায়েরা বলছে আমাদের কিছু ফ্রি টাইম লাগবে, কিছু মি টাইম লাগবে। এভাবে মডার্নিজম এবং ফেমিনিজমের প্রভাবে শিশুরা পেয়েছে একটি শূন্য ঘর, যে ঘরে মা নেই, বাবা নেই। ক্যারিয়ার উইম্যান হওয়ার চেষ্টায় ব্যস্ত থেকে নারীদের চরিত্র থেকে হারিয়ে গেছে তাদের সহজাত কোমলতা এবং হারিয়ে গেছে তাদের কেয়ারিং এবং লাভিং ভূমিকা, হারিয়ে গেছে মাতৃত্ববোধ। আদর্শ স্ত্রী এবং মা হওয়ার জন্য অধিকাংশ নারী আনফিট এবং এই চিত্র সর্বত্র দেখা যাচ্ছে। যেহেতু শিশুদের উপরে পরিবারের নিয়ন্ত্রণ থাকছে না, কাজেই এই শিশুদেরকে খুব অল্প বয়স থেকেই ম্যাস ইন্ডক্ট্রিনেশন করার সুযোগ সৃষ্টি হচ্ছে, এবং কারা এই সুযোগটা লুফে নিচ্ছে সেটা লুফে নিচ্ছে রাষ্ট্র, অর্থাৎ ওই সেই গ্রুপ অফ পিপল যারা মানবরচিত আইনকানুন দিয়ে নিজেদের হাতে ক্ষমতা থাকার কারণে সমাজের অধিকাংশ মানুষকে নিয়ন্ত্রণ করছে। বর্তমান বিশ্ব চলছে আল্লাহ তাআলার বিধানের বিপরীতে, মানবরচিত আইনকানুন দিয়ে কুফুরি সিস্টেমের অধীনে। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার বা দাজ্জালি বিশ্বব্যবস্থায় শয়তানি শক্তিগুলো শিশুদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, খুব অল্প বয়সেই তাদের মন এবং মগজের নিয়ন্ত্রণ নিতে চায়। নারীবাদী আন্দোলনের উত্থানের কারণে শিশুদের জীবন থেকে মায়েরা অদৃশ্য হয়ে গেছে এবং এই সুযোগে শয়তানি শক্তিগুলো খুব ছোট বয়স থেকেই শিশুদেরকে নিয়ন্ত্রণ করছে। নারীবাদী আন্দোলনের আগে ছোট বয়সের বেশিরভাগ ছেলেমেয়েরা জীবনের প্রথম শিক্ষা, আদব আখলাক, নীতি নৈতিকতা এগুলো সবই শিখত পরিবার থেকে, মায়ের কাছ থেকে। মা তাদেরকে যথেষ্ট বড় হওয়া পর্যন্ত কয়েক বছর পর্যন্ত পড়াতেন এবং এরপর তাদেরকে স্কুলে দেওয়া হতো। আর এখন একেবারেই ছোট বাচ্চাদেরকে, যারা কোনো মতে হয়তো হাঁটতে শিখেছে, কোনো মতে দাঁড়াতে শিখেছে, তাদেরকেই পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সেন্টারে এবং নাম দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে প্রি স্কুল সেন্টার। যেহেতু বাবা মা দুজনেই ব্যস্ত, কেউ বাচ্চাদেরকে সময় দিতে পারছে না, কাজেই বাচ্চারা কী শিখছে না শিখছে সেদিকে বাবা মা কোনো মনোযোগ দিতে পারছে না। ফলে এখনকার বাচ্চাদের মূল পরিবার হয়ে গেছে স্কুল বা সেই সকল সেন্টারগুলো। আগে যেভাবে বলা হতো ব্যবহারিক বংশের পরিচয়, এই কথাগুলো বর্তমান বাচ্চাদের ক্ষেত্রে আর খাটছে না, কারণ পরিবারের সংস্পর্শই তারা ছোটবেলা থেকে পাচ্ছে না। এভাবে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি পেয়েছে এবং ঐতিহ্যগত, সামাজিক এবং ধর্মীয় যে সকল বিধিবিধান নিয়ন্ত্রণ ছিল সেগুলো দিন দিন আরও কমে যাচ্ছে। ট্রেডিশনাল পরিবারগুলো সবই ছিল কম বেশি ধর্মীয় নিয়ন্ত্রণ দ্বারা পরিচালিত, আর বর্তমানের পরিবারগুলো নিয়ন্ত্রিত হচ্ছে সেকুলার আইনকানুন এবং দৃষ্টিভঙ্গি দ্বারা। আল্লাহ তাআলার নির্ধারিত বিয়ের বিধানকেও বর্তমানে দেখা হচ্ছে নিছক একটি সামাজিক প্রথা হিসেবে। অতীতে বিয়ের আয়োজন করা হতো পারিবারিকভাবে, বাবা মা এবং পরিবারের মুরব্বীরা তারা ছেলে মেয়েদের জন্য পাত্রপাত্রী পছন্দ করতেন, আর এখনকার ছেলেমেয়েরা নিজেরাই নিজেদের মতো করে পাত্রপাত্রী পছন্দ করে বিয়ে করে নিচ্ছে। যৌন অবক্ষয় এবং অবাধ মেলামেশার সয়লাভের কারণে বিয়ের আগেই ছেলে মেয়ে অবাধ মেলামেশা করতে পারছে, ফলে বিয়ের বিষয়টিকেও তুচ্ছ, গুরুত্বহীন এবং আরও দেরিতে করা এভাবে দেখা হচ্ছে। আগের জেনারেশনের নারী পুরুষের কাছে বিয়ে ছিল একটি সুন্দর এবং বিশুদ্ধ জীবনের সূচনা, আর এখনকার মেয়েদের কাছে বিয়ে হচ্ছে একটা ব্যবসার মতো। কিভাবে একটা ধনী, প্রতিষ্ঠিত, সচ্ছল ছেলে বাগিয়ে নেওয়া যায় সেটাই হচ্ছে আসল কথা। এভাবে যদিও বা বিয়ে হচ্ছে, কিন্তু বিয়ের পরেও সেই বিয়ে খুব বেশি দিন টিকছে না, ডিভোর্স হয়ে গেছে একেবারে সাধারণ এবং ছেলে খেলার মতো একটি বিষয়। মাত্র দুই জেনারেশন আগেও স্বামী স্ত্রীর মনোমালিন্য ঘরের কথা পরে জানতে পারতো না, ঘরের বিষয়গুলো বাইরের মানুষকে জানানো হতো না। অনেক কঠিন পরিস্থিতিতেও মেয়েরা সংসারের টানাপোড়েন সামাল দিত, নিজের ঘরকে সামাল দিত, কিন্তু এখন সামান্য উনিশ বিশ হলেই ডিভোর্স দেওয়া হচ্ছে আর সমস্ত দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে স্বামীর ঘাড়ে। যে কোনো ধর্ম বা সমাজ ব্যবস্থায় নারীদের তরফ থেকে ডিভোর্স ছিল একটি অকল্পনীয় ব্যাপার। ইসলামে খোলা তালাকের বিধান আছে একথা সত্য, কিন্তু সেটা পুরুষের মতো স্বাধীনভাবে একজন নারী নিজের তরফ থেকে দিতে পারে বিষয়টা এমন নয়। যদি নিতান্তই পরিবার টিকে রাখা না যায়, সেক্ষেত্রে একজন স্ত্রী স্বামীর কাছে তালাক চেয়ে অনুরোধ করতে পারে। অতীতের পরিবারগুলোতে বর্তমানের মতো ডিভোর্সের মহামারী ছিল না। এর কারণ কি, কী কারণে এই পরিবারের ভাঙন দেখা যাচ্ছে এবং এই ক্ষেত্রে নারীবাদের দায় কতটা, সেই আলাপ একটু পরেই সামনের দিকে আসছে ইনশাআল্লাহ। পারিবারিক জীবনের আরেকটি পরিবর্তন, সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। আগে জেনারেশনের মেয়েদের পারিবারিক জীবনে ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে সামাজিক সুরক্ষা বলয় ছিল, পারিবারিক সুরক্ষা বলয় ছিল। কোনো স্বামী যদি খারাপ স্বভাবের হতো, যদি তার স্ত্রীকে অ্যাবিউজ করতো, মারধর করতো, তাহলে সেই স্ত্রীর পক্ষে তার পুরো গোষ্ঠী দাঁড়িয়ে যেত। কিন্তু এখন মডার্নিজমের প্রভাবে মানুষের সহজাত এই প্রোটেক্টিভ জেলাসি বা গায়রত নষ্ট হয়ে গেছে। কোনো পুরুষই মেয়েদেরকে দেখাশোনা করতে চায় না, মেয়েরাও কোনো পুরুষের অধীনে থাকতে চায় না। ফলে ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে, নারীরা ভিকটিম হচ্ছে। আরেক দিক থেকে মিথ্যা নারী নির্যাতনের অভিযোগ দিয়ে পুরুষের উপরে বা স্বামীর উপরে নির্যাতন, শ্বশুরবাড়ির লোকজনকে জেলের ভাত খাওয়ানো, এমন মেয়েদের সংখ্যাও কম নয়। আগের জেনারেশনের মেয়েদের কাছে যেখানে পুরুষ ছিল শুধুই আরেকটি বিপরীত লিঙ্গ, সেখানে এখনকার মেয়েরা পুরুষদেরকে দেখছে শত্রু হিসেবে, মনে করছে পুরুষরা যুগ যুগ ধরে, হাজার বছর ধরে ষড়যন্ত্র করে পুরুষতন্ত্র তৈরি করার মাধ্যমে নারীদেরকে দমিয়ে রেখেছে, নারীদেরকে শোষণ, পীড়ন, নিপীড়ন, লাঞ্ছিত ইত্যাদি করছে। তারা পুরুষদেরকে মনে করছে খারাপ, ট্র্যাশ। আগের জেনারেশনের মেয়েরা পরিবারের পুরুষ সদস্যদের প্রতি শ্রদ্ধা রাখত, বাবা, ভাই, স্বামী, চাচাদেরকে শ্রদ্ধা করত, আর এখন পরিবারের পুরুষদেরকে অশ্রদ্ধা করা, বিশেষ করে স্বামীকে অশ্রদ্ধা করা, স্বামীর সঙ্গে তর্ক, ঝগড়া করা, বেয়াদবিমূলক আচরণ প্রদর্শন করা, এটাই নাকি কথিত কর্তৃত্বশীল এবং স্বাধীন, স্বনির্ভর, স্মার্ট নারীর বহিঃপ্রকাশ। এইসবের ফলশ্রুতিতে দেখা যাচ্ছে অতীতে বা দুই জেনারেশনের আগে একজন নারী বিপদগ্রস্ত হলে যে ধরনের লাইফস্টাইল কাটাতে বাধ্য হতো, অর্থাৎ একজন নারীর পুরুষ অভিভাবক মৃত্যুবরণ করেছে, হয়তো তার পিতা কিংবা ভাই মারা গেছে, তাকে দেখাশোনা করার মতো কেউ নেই, তার চাচারা তাকে দেখছে না কিংবা পরিবারের পুরুষ আত্মীয়রা তার দায়িত্ব নিচ্ছে না, সেই নারী হয়তোবা বিধবা হয়ে গেছে, সন্তান নিয়ে বিপদে পড়েছে, সেই অবস্থায় একজন নারী বাধ্য হতো কামাই রোজগার করতে, ঘর থেকে বেরিয়ে আসতে। বিপদগ্রস্ত হলে সে যে ধরনের জীবন বা লাইফস্টাইল বেছে নিত। আর এখনকার কথিত শিক্ষিত মেয়েরা পরিবারের পুরুষ অভিভাবক থাকা সত্ত্বেও এবং কোনো ধরনের বিপদগ্রস্ত না হওয়ার পরেও স্বেচ্ছায় সেই ধরনের কষ্টকর টাকা পয়সা কামাই করা রোজগারের সেই রাস্তাকে বেছে নিয়েছে, ঘরের বাইরের ক্লান্তিকর জীবনকে বেছে নিয়েছে, আর সেই ধরনের জীবন কাটানোকেই সে মনে করছে এটাই হচ্ছে আমার স্বাধীনতা, এটাই হচ্ছে আমার প্রতিষ্ঠিত হওয়া। এভাবে পুরুষ অভিভাবকদের দেওয়া সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে এসেছে বর্তমানের নারীরা। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে, আগের জেনারেশনের নারীদেরকে কামাই রোজগার করতে বাধ্য করা হতো না, এর পরেও তাদের অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা ছিল। এই নিরাপত্তা দিত তাদের পরিবারের পুরুষ সদস্যরা, বিয়ের আগে পিতা ভাই চাচা এবং অন্যান্য পুরুষ আত্মীয়রা, এবং বিয়ের পরে স্বামীর মাধ্যমে। কোনো একজন নারী বৃদ্ধ হয়ে গেলেও পরিবারের অন্যান্য পুরুষ সদস্যরা তাদেরকে দেখাশোনা করতেন, সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা দিতেন, ভরণ পোষণ করতেন। কিন্তু এখনকার সময়ে পুরুষ অভিভাবক থাকার পরেও নারীদের এই ধরনের কোনো নিরাপত্তা নেই। সুতরাং বিশ্বব্যাপী নারীবাদী আন্দোলনের উত্থান নারীদের জীবনকে আরও অনিরাপদ করে দিয়েছে, আর শুধু একটি মুখস্থ বলি শিখিয়ে দিয়েছে, বলছে তোমার সিকিউরিটির জন্য মাস্টার্স করা লাগবে, যেন বিপদে পড়লে একটি জব করতে পারো। এভাবে বর্তমান জীবনে নারীদেরকে তাদের জীবনের প্রায় প্রতিটি ধাপেই বাধ্য করা হচ্ছে, তুমি নিজেরটা নিজে করে খাও, নিজের কামাই নিজে করে খাও। এভাবে পরোক্ষভাবে তাদেরকে শেখানো হচ্ছে যে তুমি আসলে পুরুষের উপরে থাকা একটি বোঝা, পুরুষরা তোমাদেরকে দেখবে না, কাজেই তুমি তোমারটা নিজেই করে খাও। নেতিবাচক মানসিকতা। এভাবে ঘর থেকে বাইরে এসে নারীরা মনে করছে আমরা স্বাধীনতা পেয়েছি। ঘরের বাইরে এই অবাধ চলাফেরা, এটা যদি নারীদের স্বাধীনতা হয়, তাহলে এই কথিত স্বাধীনতা দুই জেনারেশনের আগের মেয়েদের থেকে বর্তমানে অনেক বেড়েছে, কিন্তু বলাই বাহুল্য নারীর জীবনের নিরাপত্তা এবং প্রশান্তি অনেক কমেছে। আমি একজন স্বাধীন স্বনির্ভর স্মার্ট নারী, এটা প্রমাণ করার জন্য আগের জেনারেশনের মেয়েদেরকে ওড়না ছাড়া, মাহারাম ছাড়া কিংবা সন্ধ্যার পরে একা একা চলাফেরা করা এই ধরনের আচরণ করতে হতো না। আর এখনকার মেয়েরা স্বাভাবিক স্বাধীনতা, ওড়না ব্যবহার করা, এটা তো বহু আগেই বাদ দিয়েছে, এমনকি পোশাক আশাকে পুরুষদের নকল করে ইউনিসেক্স পোশাক পরে ঘোরাফেরা করছে। সুতরাং ট্রেডিশনাল ফ্যামিলি স্ট্রাকচারের বিপরীতে কথিত মডার্ন ফ্যামিলি স্ট্রাকচারের সাথে যে সকল পার্থক্য আছে তার বেশ কিছু তুলনামূলক চিত্র উল্লেখ করা হলো। এইসবের ভিত্তিতে নারীদের জীবন কতটা সুখী হয়েছে আর কতটা অসুখী হয়েছে। যে কোনো ধরনের স্টাডি কিংবা হ্যাপিনেস ইন্ডেক্স, জরিপের ফলাফল, এগুলো গবেষণা করলে দেখা যায় বিশ্বব্যাপী নারীবাদী আন্দোলনের দ্বিতীয় তরঙ্গের উত্থানের পর থেকে, অর্থাৎ 1960 এবং বিশেষ করে 1970 সালের পর থেকে বিশ্বব্যাপী নারীদের সাবজেক্টিভ ওয়েল বিইং এর গ্রাফ ক্রমশ নিম্নগামী। এই প্রসঙ্গে একটি বিখ্যাত স্টাডির শিরোনাম হচ্ছে দ্য প্যারাডক্স অফ ডিক্লাইনিং ফিমেল হ্যাপিনেস। যেই স্টাডির মূল কথা হচ্ছে বিশ্বব্যাপী নারীরা ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে, আগের যে কোনো সময়ের থেকে বেশি বাইরে কাজ করছে, কামাই রোজগার করছে, কিন্তু এর পরেও নারীদের জীবন ক্রমশ অসুখী হচ্ছে। নারীবাদ নারীদের জীবনকে আরও অসুখী করেছে, তাদের মধ্যে স্ট্রেস এবং ডিপ্রেশন বাড়িয়েছে, যেটা আগের জেনারেশনে নারীদের মধ্যে এত মহামারী আকারে ছিল না। এই পর্যন্ত যতটুকু আলোচনা করা হলো তা থেকে আশা করি আমরা সকলেই বুঝতে পারছি যে পারিবারিক জীবনে পূর্বের মডেল ট্রেডিশনাল মডেলের বিপরীতে মডার্ন মডেলে অনেক পার্থক্য আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই পার্থক্য সৃষ্টি করার ক্ষেত্রে নারীবাদের দায়টা আসলে কোথায়, কিংবা নারীবাদের দায় কতটুকু। এবারে আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করব এবং এর মাধ্যমে আজকের পর্ব সমাপ্ত হবে ইনশাআল্লাহ। পারিবারিক জীবন ধ্বংস করা, পারিবারিক জীবনে মেয়েদের ট্রেডিশনাল রোল পরিবর্তন করার ক্ষেত্রে নারীবাদের দায় কোথায় এবং কতটা। নারীবাদী চিন্তাধারায় বিভিন্ন দল, উপদল, ধারা, উপধারা থাকলেও যে বিষয়ে তারা সকলেই একমত সেটা হচ্ছে তারা প্রত্যেকেই মনে করে জেন্ডার হচ্ছে একটি সামাজিক নির্মাণকৃত বিষয় বা সোশ্যাল কনস্ট্রাকশন। এই কথার সহজ অর্থ হচ্ছে পুরুষলিঙ্গ কিংবা স্ত্রীলিঙ্গ নির্বিশেষে ছেলে মেয়ে এই যে পৃথকীকরণ করা, এটা নাকি নিছক সমাজে সৃষ্টি করা কিছু আচার আচরণ আর কিছু কালচারের সমষ্টি, এখানে নাকি জীববিজ্ঞানের কোনো ভূমিকাই নেই। অর্থাৎ তাদের কথার অর্থ হচ্ছে লিঙ্গ পরিচয় যেটাই হোক না কেন, লিঙ্গ যেটাই থাকুক না কেন, তার ভিত্তিতে নাকি নারী এবং পুরুষের পৃথক কাজ, দায়িত্ব এগুলো নির্ধারিত হওয়া উচিত নয়। অর্থাৎ তারা বলতে চায় পুরুষলিঙ্গ থাকলেও একজন পুরুষ মানুষ মেয়েদের মতো সকল কাজ করতে পারে, আবার স্ত্রীলিঙ্গ থাকলেও নাকি একজন মেয়ে মানুষ পুরুষের মতো সকল কাজ করতে পারে, এক্ষেত্রে নারী এবং পুরুষের পৃথক জেন্ডার রোল নির্ধারণ করা যাবে না। পৃথক জেন্ডার রোল নির্ধারণ করলে সেটাই হচ্ছে নারীবাদের চোখে বৈষম্য বা ডিসক্রিমিনেশন। এরপর তারা মনে করেন, যেই প্রতিষ্ঠানের মাধ্যমে এই জেন্ডার রোল শেখানো হয়, নারী এবং পুরুষকে, ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকে সোশ্যালাইজেশন করা হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। যেহেতু পরিবার থেকে ছেলে মেয়েদেরকে পৃথক আচরণে অভ্যস্ত করানো হয়, তাই তারা বলে এই পরিবার থেকেই নাকি জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্যের শুরু। তাই এই ক্ষেত্রে খতিয়ে দেখা প্রয়োজন যে কথিত জেন্ডার ইকুয়ালিটি তৈরির ক্ষেত্রে নারীবাদ পরিবারের ভূমিকাকে কীভাবে দেখতে চায়। নারীবাদের ইতিহাস পর্বে আমরা আলোচনা করেছি, সেখান থেকে আমরা জানি যে প্রথম তরঙ্গের নারীবাদের মধ্যে তাদের আন্দোলন নিছক কিছু রাজনৈতিক এবং আইনগত অধিকার আদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। নারীরা যুগ যুগ ধরে, হাজার বছর ধরে যেই সকল ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক দায়িত্ব পালন করে আসছে, সেই ট্রেডিশনাল জেন্ডার রোল বা ভূমিকা, তার বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য ছিল না। কিন্তু 1960 সালের পর থেকে, অর্থাৎ দ্বিতীয় তরঙ্গের নারীবাদের একটি কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়ায় নারী পুরুষের ট্রেডিশনাল জেন্ডার রোলের সমালোচনা করা। বিশেষত ট্রেডিশনাল নিউক্লিয়ার ফ্যামিলি, অর্থাৎ বাবা মা এবং সন্তানের সমন্বয়ে গঠিত পরিবারের ভূমিকাকে তারা এই ক্ষেত্রে ভিলেনের ভূমিকা হিসেবে উপস্থাপন করে। বিশেষ করে 1950 সাল বা 60 সালের পর থেকে তারা যুক্তিতর্ক উপস্থাপন করে বলতে থাকে, নিউক্লিয়ার ফ্যামিলি নাকি নারীকে দমিয়ে রাখার ক্ষেত্রে দুইটি মৌলিক কাজ করে। সেই কাজ দুটি কী? সেটি হচ্ছে প্রথমত সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, এবং দ্বিতীয়টি হচ্ছে কন্ডিশনিং করা। প্রথম কাজটি অর্থাৎ সামাজিকীকরণ। ছোটোবেলা থেকে মেয়েদেরকে এমনভাবে বড় করা হয় যে তারা পরিবারে পুরুষ সদস্যের কর্তৃত্ব দেখে অভ্যস্ত হয়ে ওঠে, পুরুষের বশ্যতা স্বীকার করার মানসিকতা নিয়ে তারা বড় হয়ে ওঠে। আর ছেলেদেরকে এমনভাবে বড় করা হয় যে তারা বিশ্বাস করে তারা মেয়েদের উপরে শ্রেষ্ঠ। বাবা মার মধ্যে পারস্পরিক সম্পর্ক, আচরণ, কে কর্তৃত্বের ভূমিকা পালন করছে, এসব দেখে ছেলেরা সহজাতভাবেই এগুলো শিখে নেয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে কন্ডিশনিং করা, অর্থাৎ মেয়েদেরকে ঘরের জীবনে অভ্যস্ত করা, তাদেরকে ঘরে বন্দি করে রাখা। মেয়েদেরকে হাউসওয়াইফ, গৃহিণী, সংসারী ভূমিকা পালন করা, এটাই তোমার জন্য সর্বোত্তম ভূমিকা, এই বিষয়গুলো নির্ধারণ করে দেওয়া। স্ত্রী হওয়া, এরপর মা হওয়া, এর মাঝে নারীর জীবনের পূর্ণতা, এগুলো নির্ধারণ করা। পরিবারে এই বিষয়টির প্র্যাকটিস করা হয় বা অনুশীলন করা হয় বলে নারীবাদ বলে পরিবার হচ্ছে পুরুষতন্ত্রের মূল্যবোধ শেখানোর শিক্ষা কেন্দ্র। আর এই পরিবারের কারণেই নাকি যুগ যুগ ধরে পুরুষতান্ত্রিক সমাজ টিকে আছে। এই কারণে নারীবাদ পারিবারিক জীবনকে, ট্রেডিশনাল পরিবারকে ঘৃণার দৃষ্টিতে দেখে, পরিবার ব্যবস্থার ধ্বংস চায়। এখন আমরা পরিবারের ব্যাপারে নারীবাদের প্রধান তিনটি ধারা, অর্থাৎ লিবারেল, মার্ক্সবাদী এবং রেডিক্যাল ফেমিনিজমের বক্তব্য কী, সেটা সংক্ষেপে বোঝার চেষ্টা করব। যদিও নারীবাদীরা অনেকে বলেন যে আমরা ফেমিনিজমের মধ্যে বা নারীবাদের মধ্যে কোনো ধরনের শ্রেণীভেদ বা ক্যাটাগরাইজেশনের বিরুদ্ধে, তবুও দেখা যায় নারীবাদী আন্দোলনের মধ্যে বহু দল, উপদল এবং ধারা উপধারা রয়েছে। সেই সকল দল, উপদল এবং ধারা উপধারার মধ্যে প্রধান তিনটি ধারা হচ্ছে লিবারেল, সমাজতান্ত্রিক এবং উগ্র নারীবাদী ধারা। লিবারেলরা মনে করেন, নারী এবং পুরুষের মধ্যে আইনগত সমতা বা ইকুয়ালিটির প্রতিষ্ঠা করলেই সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে। সমাজবাদী বা সমাজতান্ত্রিক তারা মনে করেন, পুঁজিবাদী ব্যবস্থা দূর না করলে নারী পুরুষের বৈষম্য দূর করা সম্ভব হবে না। অর্থাৎ তাদের কাছে অর্থনৈতিক বৈষম্য দূর করাটাই মূল কথা। তারা নারী পুরুষের পারস্পরিক সম্পর্ককে অর্থনৈতিক মডেলে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন এবং বোঝেন। আর উগ্র নারীবাদ বা রেডিক্যাল ফেমিনিস্টদের কাছে তারা পুরুষদেরকে মনে করেন নারীর প্রধান শত্রু। এই কারণে তারা পলিটিক্যাল লেসবিয়ানিজমের কথা বলেন, ফিমেল অনলি সমাজ তারা প্রতিষ্ঠা করতে চান, এবং তারা বলেন ফেমিনিজম ইজ দ্য থিওরি, লেসবিয়ানিজম ইজ দ্য প্র্যাকটিস। লিবারাল ফেমিনিজম প্রথম দিকের সেই নারীবাদী আন্দোলন, সেটা ছিল লিবারালিজম দ্বারা প্রভাবিত। নারী পুরুষের মধ্যে সমান সুযোগ, সমান অধিকার, ব্যক্তি স্বাধীনতা, এগুলো ছিল তখনকার আন্দোলনের মূল কথা, মূল স্লোগান, লক্ষ্য। তারা বলতেন নারী আর পুরুষকে একইভাবে মূল্যায়ন করতে হবে, লিঙ্গ পরিচয়ের কারণে তাদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। তারা বলতেন নারীকে শুধুমাত্র মা হিসেবে বিবেচনা করার কারণে একমুখী চিন্তার ফলে নারীকে পুরুষের অধীনস্থ করে রাখা হয়েছে, আর এর কারণে সামাজিক দৃষ্টিভঙ্গি এমনভাবে গড়ে উঠেছে যে নারীদেরকে দুর্বল মনে করা হয়, পুরুষের উপরে নির্ভরশীল মনে করা হয়, আর পুরুষদেরকে স্বাধীন, শক্তিশালী মনে করা হয়, ফলে নারী পুরুষের মধ্যে অসমতা সৃষ্টি হয়েছে। নারী পুরুষের মধ্যে দৈহিক পার্থক্যের কারণে পুরুষেরা নারীর তুলনায় অধিক শক্তিশালী, শ্রেষ্ঠ, নারীরা কম যোগ্য, এই বিষয়টি লিবারেল ফেমিনিস্টরা প্রত্যাখ্যান করেন, এবং তারা বলেন সমাজের সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণের প্যাটার্ন পরিবর্তন করলেই নারী আর পুরুষের মধ্যে সেই অসমতা দূর হয়ে যাবে। অপরদিকে মার্ক্সবাদী এবং রেডিক্যাল ফেমিনিস্টরা লিবারেলদের সমালোচনা করে বলেন যে তারা নারীদের নির্যাতিত হওয়ার মূল কারণ, অর্থাৎ যথাক্রমে তাদের দৃষ্টিতে পুঁজিবাদ এবং পুরুষতন্ত্রকে শনাক্ত করেন না। প্রথম দিকের যারা নারীবাদী তাদের অধিকাংশই ছিলেন লিবারেল ফেমিনিস্ট। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ম্যারি উলস্টনক্রাফ্ট, হেরিয়েট টেইলর, জন স্টুয়ার্ট মিল, এলিজাবেথ ক্যাডি স্ট্যান্টন, ভার্জিলিয়া উলফ এবং বেটি ফ্রিডেন। লিবারেল ফেমিনিস্ট যারা তারা মনে করে থাকেন তারা তাদের লক্ষ্য অনেকটাই অর্জন করেছেন। অন্ততপক্ষে পাবলিক পরিসরে তারা লিঙ্গ বৈষম্য দূর করতে পেরেছেন আইনগত পরিবর্তনের মাধ্যমে, যেমন বর্তমানে অন্তত আইনগতভাবে নারী এবং পুরুষের মধ্যে শিক্ষা কিংবা কর্মক্ষেত্র, বেতন, ক্যারিয়ার গঠন করা এর মধ্যে খুব একটা পার্থক্য দেখা যায় না। বিশ্বব্যাপী অধিকাংশ নারীদের মধ্যে র্যাডিক্যাল আইডিয়ার পরিবর্তে লিবারেল আইডিয়া বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে লিবারেল ফেমিনিজমের যারা সমালোচক তারা বলেন লিবারেল ফেমিনিজম কেবলমাত্র শিক্ষিত মধ্যবিত্র শ্রেণীর পশ্চিমা শ্বেতাঙ্গ নারীদের জন্য প্রযোজ্য, এটা অন্য বর্ণ, ধর্ম বা ক্লাসের নারীদের জন্য প্রযোজ্য নয়। লিবারেল ফেমিনিজমের একটি সমালোচনা হচ্ছে যে পুরুষতান্ত্রিক কাঠামো এবং সমাজে নারীর বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক দৃষ্টিভঙ্গি, সেসবের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই। যেমন মিটু আন্দোলন, নারীর যৌন নির্যাতন, সমাজে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বা অবজেক্টিফিকেশন, এই ক্ষেত্রে তাদের কোনো বক্তব্য নেই। যারা মার্ক্সবাদী ফেমিনিস্ট তাদের মূল বক্তব্য হচ্ছে পুঁজিবাদ হটিয়ে দিলেই নারীর প্রতি বৈষম্য দূর হয়ে যাবে। তাদের দৃষ্টিতে নারীর বৈষম্যের মূল কারণ হচ্ছে পুঁজিবাদ, পুরুষ নয়। মার্ক্সবাদী মডেলে গৃহিণী নারীদেরকে বলা হয় এরা হচ্ছে রিজার্ভ আর্মি অফ চিপ লেবার। তারা বলেন যদি নারীদের মৌলিক দায়িত্ব হয় ঘর সংসার সামলানো, গৃহস্থালি দেখাশোনা করা এবং বাইরের কাছ থেকে তাদেরকে বিরত রাখা হয়, এর অর্থ হচ্ছে তাদেরকে সমাজে রিজার্ভ রাখা হচ্ছে। তারা বলেন যদি বুর্জোয়া পুঁজিবাদীরা মনে করেন সমাজের কোনো অংশে নারীদেরকে কর্মক্ষেত্রে লাগানোর প্রয়োজন আছে, তাহলে সেই ক্ষেত্রে এই রিজার্ভ থাকা নারীদেরকে ব্যবহার করা যাবে। এভাবে পুঁজিবাদী প্রোডাকশনকে ফ্লেক্সিবল রাখা হয়। সুতরাং মার্ক্সবাদের কাছে কথিত লিঙ্গ বৈষম্য দূর করার উপায় হচ্ছে অর্থনৈতিক। তারা বলেন পুরুষতন্ত্র এমনিতেই হটে যাবে যদি পুঁজিবাদ না থাকে। তারা আরও বলেন নারীর গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্যায়ন করতে হবে। নারী সন্তান দেখাশোনা করে, ঘর সংসার সামলায়, এগুলোর বিনিময়ে তাকে অর্থ প্রদান করতে হবে, অর্থাৎ নারীর কাজের অর্থনৈতিক মূল্যায়ন করতে হবে। আর সামগ্রিকভাবে পুঁজিবাদী অর্থনীতি সমাজ কাঠামো সরিয়ে যদি সমাজতান্ত্রিক সমাজ কাঠামো প্রতিষ্ঠা করা হয় তাহলে নাকি স্বয়ংক্রিয়ভাবে নারীর বিরুদ্ধে বৈষম্য দূর হয়ে যাবে। তবে উল্লেখ্য, আধুনিক সমাজবাদী নারীরা নারীর মর্যাদা এবং মুক্তিকে অর্থনৈতিক মুক্তির সাথে সমানভাবে মিলিয়ে দেখেন না, বরং তারা বিভিন্ন সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক শেকড় অনুসন্ধান করেন। তারা বলেন সমাজে নারী চারটি কাজ করে। এক নম্বর কর্মক্ষেত্রে, অর্থাৎ ঘরে কাজ করে। দুই নম্বর সন্তান উৎপাদন করে, মানব জাতির ধারা বজায় রাখে। তিন নম্বর সন্তানদের সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ করে এবং তাদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দেয়। চার নম্বর হচ্ছে যৌনতা পুরুষের যৌন চাহিদা পূরণ করে। আধুনিক সমাজবাদীরা এ কারণে শুধুমাত্র পুঁজিবাদকে অপসারণ করা নয়, বরং তাদের কল্পিত নকশা অনুসারে কথিত নারী মুক্তির জন্য তারা এই চারটি কাজের প্রতিটি থেকেই নারীকে মুক্ত করতে চায়, এবং বলাই বাহুল্য এটি হচ্ছে একটি ইউটোপিয়া বা অবাস্তব লক্ষ্য। সমাজবাদী ফেমিনিজমের সমালোচনা হচ্ছে যেই সমাজে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা নেই সেখানে নারীরা কেন বঞ্চিত, এই প্রশ্নের উত্তর তারা দিতে পারেন না। এছাড়া গ্লোবালি বা ইউনিভার্সালি, অর্থাৎ বিশ্বব্যাপী, কেন নারীদেরকেই ঘরের কাজ করতে হয়, পুরুষেরা কেন ঘরের কাজ করে না, এই প্রশ্নের উত্তর সমাজতন্ত্র দিতে পারে না। শুধুমাত্র নারীদের ঘরের কাজের জন্য তাদেরকে মজুরি দেওয়া হয় না, এই বিষয়ের উপরে অপ্রয়োজনীয় গুরুত্বারোপ করা হয় সমাজবাদী মডেলে। এছাড়াও তাদের বিরুদ্ধে আরও কিছু সমালোচনা হচ্ছে যে বর্তমানে বিশ্বের অধিকাংশ জায়গায় নারী এবং পুরুষের মধ্যে কোনো বৈষম্য বা বলা ভালো পৃথক জেন্ডার রোল নেই। অন্তত আইনগত ক্ষেত্রে নারী আর পুরুষকে সমানভাবেই দেখা হয় মানবরচিত আইনগুলোতে। আরেকটি সমালোচনা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি মডেল প্রতিষ্ঠার আগেও নারীর প্রতি নারীবাদ, যেটাকে বৈষম্য বলে, অর্থাৎ পৃথক জেন্ডার রোল, সেটার অস্তিত্ব খুব ভালোভাবেই ছিল। আরেকটি সমালোচনা হচ্ছে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়েছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং এই বিশ্বে প্রায় 100 বছর বিভিন্ন দেশ কমিউনিজমের অধীনে চলেছে। সেই শাসনের অধীনে নারীদের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। কাজেই পুঁজিবাদ হটিয়ে দিলে আর সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলেই নারীরা মুক্তি পাবে, ঐতিহাসিকভাবে অন্তত এই বিষয়টা সত্য নয়। এরপরে আসা যাক উগ্র নারীবাদ বা রেডিক্যাল ফেমিনিজমের দিকে। রেডিক্যাল ফেমিনিজমের মূল বক্তব্য হচ্ছে তারা পুরুষতন্ত্র নামক থিওরিতে বিশ্বাস করেন। তারা মনে করেন নারী নির্যাতিত হওয়ার প্রধান কারণ হচ্ছে নারীর লিঙ্গ পরিচয়। তারা মনে করে পুরুষরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা তৈরি করেছে, পুরুষরা ষড়যন্ত্র করে নারীকে দমিয়ে রাখার জন্য পুরুষতন্ত্র প্রতিষ্ঠা করেছে, আর এভাবে বিশ্বব্যাপী স্ত্রী জাতির ঐতিহাসিক পরাজয় ঘটেছে। নারীকে নিপীড়িত করেছে পুরুষরা, পুরুষরাই সকল সমস্যার জন্য দায়ী। তাই উগ্র নারীবাদীরা এই সমাজের সম্পূর্ণ পুরুষতান্ত্রিক ব্যবস্থাকে উৎপাটন করতে চান, এর আমূল বা র্যাডিক্যাল পরিবর্তন আনতে চান। পরিবার কাঠামোর তারা বিলুপ্তি চান, কারণ তারা বলেন এটাই হচ্ছে নারীর নির্যাতিত হওয়ার মূল কাঠামো বা মূল কেন্দ্র। তারা মনে করেন পুরুষতন্ত্র থেকে মুক্তি পেলেই নারী মুক্তি পাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে পুরুষতন্ত্র একটি বিশ্বজনীন ব্যবস্থা, সার্বজনীন ব্যবস্থা বা ইউনিভার্সাল সিস্টেম। পৃথিবীর সমস্ত সমাজে 99% সমাজ পুরুষতান্ত্রিক, সকল সভ্যতা পুরুষতান্ত্রিক। মাতৃতান্ত্রিক দু একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠী, আদিবাসী গোষ্ঠী আফ্রিকা কিংবা পৃথিবীর প্রত্যন্ত এলাকায় থাকলেও তারা বিলুপ্ত প্রায় অথবা বিলুপ্ত হয়ে গেছে, এবং মাতৃতান্ত্রিক কোনো সভ্যতার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত দেখা যায়নি। তারা কোনো সভ্যতা গঠন করতে পারেনি। অথচ উগ্র নারীবাদীরা সেই মাতৃতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠাকেই তাদের লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। লিবারাল ফেমিনিজমের সমালোচনা করে উগ্র নারীবাদীরা বলে, নারী যদি কর্মক্ষেত্রে যোগ দেয়, অর্থাৎ ঘরের বাইরে টাকা পয়সা কামাই করা শুরু করে, তবুও তার মুক্তি হবে না, কারণ একদিকে অর্থ উপার্জনের কাজ করার পর নারীকে ঘরে ফিরে এসে আরও অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে, ঘর সংসার স্বামী সন্তান দেখাশোনা করতে হবে, অথচ এই ঘর সংসার সামলানোর কাজে কোনো মজুরি পাওয়া যাবে না। আর নারী ঘর সংসার সামলায় বলে পুরুষতন্ত্র আগের মতোই টিকে থাকে, আর পুরুষেরা নারীর সেই গৃহস্থালী শ্রম ও ঘরের বাইরে উপার্জন করা থেকে ডাবল ফায়দা পায়। শুধু তাই নয়, কিছু রেডিক্যাল ফেমিনিস্ট বলেন এই দুইটি দায়িত্ব, অর্থাৎ ঘরের বাইরে মজুরি নিয়ে কর্মক্ষেত্রে কাজ করা এবং ঘরে বিনা মজুরিতে কাজ করার পর, অর্থাৎ ডাবল দায়িত্ব পালনের পর একজন নারীর উপরে তৃতীয় দায়িত্ব বা থার্ড শিফটের দায়িত্ব যুক্ত হয়, সেটা হচ্ছে পরিবারের সদস্যদেরকে ইমোশনাল সাপোর্ট দেওয়া, সন্তানদেরকে আদর মমতা দিয়ে বড় করা, ইমোশনাল সাপোর্ট দেওয়া, সারাদিনের কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরে আসার পর তাকেও ইমোশনাল সাপোর্ট দেওয়া। উগ্র নারীবাদের একজন প্রধান চিন্তাবিদ ছিলেন কেট মিলেট, সেক্সুয়াল পলিটিক্স 1970 সালে প্রকাশিত সেই বইয়ের লেখিকা। পরিবারের বিরুদ্ধে তিনি তীব্র সমালোচনা করেছেন এবং তিনি বলেন তার মতে পুরুষতন্ত্রের প্রধান হাতিয়ার, প্রধান প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। এটা হচ্ছে বৃহত্তর সমাজের একটি ক্ষুদ্র প্রতিবিম্ব বা মিনিয়েচার। তিনি বলেন বাবা পরিবারের প্রধান কর্তা, স্ত্রী সন্তানের উপরে কর্তৃত্ব করেন, প্রয়োজনে তাদের উপরে শারীরিক কর্তৃত্ব খাটান। পরিবারে যেহেতু দুইটি কাজ, অর্থাৎ সন্তান উৎপাদন এবং তাদেরকে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ করা হয়, আর যেহেতু পরিবারে এমনভাবে সন্তানদেরকে বড় করা হয় যে তারা সমাজে বিদ্যমান পুরুষতন্ত্রের কাঠামো মেনে নিয়ে পৃথক নারী এবং পৃথক পুরুষ সত্তা নিয়ে ছোটবেলা থেকে বড় হতে থাকে, তাই তিনি বলেন এই পরিবারের কারণেই যুগ যুগ ধরে পুরুষতন্ত্র টিকে থাকে, জেন্ডার রোল টিকে থাকে। উগ্র নারীবাদীদের মতে শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য পরিবারের কাঠামো টিকিয়ে রাখার নাকি দরকার নেই, অর্থাৎ মানুষ সন্তান উৎপাদন করবে বিয়ে এবং পরিবার কাঠামোর বাইরে গিয়ে অবাধ যৌনতার মাধ্যমে। এছাড়া উগ্র নারীবাদীদের মধ্যে অনেকেই নারীর গর্ভধারণের বিকল্প বৈজ্ঞানিক সমাধান চান, অর্থাৎ নারীর জরায়ুর বাইরে গিয়ে কৃত্রিমভাবে যেন গর্ভধারণ করা হয় এবং সন্তান উৎপাদনের ব্যবস্থা করা হয়, তারা তার পরামর্শ দেন। যেমন সুলামিত ফায়ারস্টোন, অ্যান ওকলে এবং আরও অনেক ফেমিনিস্ট, তারা সরাসরি মাতৃত্বের বিলুপ্তি চেয়েছেন। তারা বলেছেন প্রতিটি সন্তানের নির্দিষ্ট মা থাকবে, এর কোনো দরকার নেই, কিছু সামাজিক মা হলেই চলবে, সমাজে কিছু নির্দিষ্ট নারী মাতৃত্ব করলেই চলবে, তাদের মতে প্রত্যেক নারীর মা হওয়া দরকার নেই। সুলামিত ফায়ারস্টোন উগ্র নারীবাদী, তার মতে বায়োলজি বা নারীর দৈহিক গঠনের মধ্যেই নাকি পুরুষতন্ত্রের শেকড় নিহিত। এই কথার অর্থ হচ্ছে নারী যখন গর্ভধারণ করে তখন সন্তান প্রসবের ফলে সেই সময়টাতে একজন নারী পুরুষের উপরে আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ে। এই নির্ভরশীলতা তারা দূর করতে চান। তবে সুলামিথের এই মতবাদ এর আগের নারীবাদী সিমন দা বিভোয়ার তিনি সমর্থন করতেন না। পুরুষের উপরে নারী নির্ভরশীল হওয়ার বিষয়টিকে তিনি মনে করতেন যে এটি ন্যাচারাল বা প্রাকৃতিক নয়, এটি নাকি সামাজিক ফ্যাক্টরের কারণে সৃষ্ট। সামাজিক ফ্যাক্টরের কারণে নাকি নারী এবং পুরুষ একে অন্যের উপরে নির্ভরশীল। সেই দৃষ্টিকোণ থেকে সিমন পুরুষতান্ত্রিক কালচারের সমালোচনা করতেন। রেডিক্যাল ফেমিনিস্টদের কাছে একমাত্র বৈষম্যমুক্ত সমাজ হচ্ছে যেখানে সমলিঙ্গের মানুষ বাস করে, অর্থাৎ পলিটিক্যাল লেসবিয়ানিজম। এবং আগেই বলেছি তাদের দৃষ্টিতে সমাধান হচ্ছে ফেমিনিজম ইজ দ্য থিওরি, লেসবিয়ানিজম ইজ দ্য প্র্যাকটিস। এই কারণে তারা সকল দিকে পুরুষদের থেকে অনির্ভরশীল পৃথক সমাজ গঠনের অলীক স্বপ্ন দেখেন। এখানে উল্লেখ্য রেডিক্যাল ফেমিনিস্টদের মডেলের সমালোচনা হচ্ছে পরিবারের বাইরে গিয়ে সন্তান উৎপাদন করা এবং সন্তান বা শিশুদেরকে বড় করার বিষয়টি এতটাই অবাস্তব বা ইউটোপিয়া, ইতিহাসে যতবারই এর যত চেষ্টা করা হয়েছে ততই মারাত্মক ব্যর্থতা প্রকাশিত হয়েছে। এরপরেও রেডিক্যাল ফেমিনিস্টরা পারিবারিক কাঠামোর বিলুপ্তি ঘটিয়ে বিকল্প পারিবারিক কাঠামো এবং নারী পুরুষের অবাধ যৌন সম্পর্ক প্রতিষ্ঠা করতে চান, আরও প্রতিষ্ঠা করতে চান শুধুমাত্র নারীভিত্তিক সমাজ, যেমনটা রোকেয়া সাখাওয়াত হোসেন সুলতানার স্বপ্ন বইতে নারীস্তানের স্বপ্ন দেখিয়েছিলেন। নারীস্তান যেখানে নারীভিত্তিক সমাজ, মেয়েরা বাইরে সব কাজ করে আর পুরুষেরা ঘরে বসে থাকে। তারা সেপারেটিজমে বিশ্বাসী মাতৃতান্ত্রিক পরিবার গঠন করতে চান, পলিটিক্যাল লেসবিয়ানিজমকে সমাধান মনে করেন এবং উগ্র নারীবাদীদেরকেই বেশি বলতে দেখা যায়। তারা বলেন, আমি কখনো বিয়ে করব না, বিয়ে করার কোনো দরকার নেই মেয়েদের জন্য। যেহেতু তারা পরিবার প্রথার বিলুপ্তি চান, পরিবার ব্যবস্থার বিলুপ্তি চান, এই কারণে স্বাভাবিকভাবেই তারা বিয়ে করতে চান না। এই ছিল আজকের পর্বের আলোচিত বিষয়গুলো, যেখানে পরিবারের ব্যাপারে নারীবাদের দৃষ্টিভঙ্গি কেমন সেই বিষয়গুলো আমরা জানলাম এবং নারীবাদের প্রভাবে ট্র্যাডিশনাল ফ্যামিলি স্ট্রাকচার এর বিপরীতে মডার্ন ফ্যামিলি স্ট্রাকচারে কতটা পরিবর্তন এসেছে, পরিবারে নারীদের ভূমিকা কতটা পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো উঠে এসেছে। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা জানব নারীবাদ কীভাবে পরিবারকে ধ্বংস করে এবং বিশ্বব্যাপী ডিভোর্সের রেট বা বিবাহ বিচ্ছেদের হার বৃদ্ধির পেছনে নারীবাদের প্রভাব এবং দায় কতটা। সেই পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।